السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد أرشد الباري سبحانه وتعالى في معظم تنزيله، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير، الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال سبحانه: كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: ما لي وللدنيا، ما أنا في الدنيا إلا كراكب استظل تحت شجرة ثم راح وتركها، أو كما قال عليه الصلاة والسلام. আজকে আমাদের মৃত্যুর আগে ও পরে বা আহকামুল জানাইজ, জানাজার হুকুম আহকাম নিয়ে আমাদের আলোচনা শুরু হচ্ছে ইনশাআল্লাহ। ধারাবাহিক আমরা চেষ্টা করব মৃত্যুর আগে ও পরে যে সমস্ত বিষয়গুলি আমাদের একান্ত জানা জরুরি, সেই বিষয়গুলি নিয়ে কিছু আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের সর্বপ্রকার অন্ধকারকে দূর করে, অকল্যাণকে দূর করে, অমঙ্গলকে দূর করে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহির মাধ্যমে মানুষের ইহলৌকিক পারলৌকিক যার মধ্যে কল্যাণ রয়েছে এসব কিছু শিকাবের জন্যই তার আগমন ঘটেছিল। একজন জীবিত মানুষকে যেভাবে শ্রদ্ধা, সম্মান এবং স্নেহ এবং ভালোবাসা তার প্রয়োজন ইসলাম লক্ষ্য করেছে, ঠিক ওইভাবে একজন মানুষ যখন শেষ মুহূর্তে মুমূর্ষ অবস্থায় থাকে তখন তার সঙ্গে ভালো ব্যবহার করা, তার দেখাশোনা করা, চিকিৎসা করা, এবং যখন এই দুনিয়া থেকে ত্যাগ করে চলে যায়, এই দুনিয়াকে ত্যাগ করে তার আখেরাতে সে পাড়ি জমায়, ঠিক তখনও তার সঙ্গে ভালো ব্যবহার করার আদেশ করেছে। ভালো করে তার সঙ্গে গোসল, তাকে গোসল দেওয়া, তাকে কাফন পরা, তাকে আতর গোলাপ জল তাকে মাখিয়ে সসম্মানে সাদা কাপড় পরিয়ে ঘাড়ে করে খাটে করে তাকে তার স্থানে পৌঁছাবের আগে তার জন্যে জানাজার নামাজ পড়ে দোয়া করে তাকে তার স্থানে শ্রদ্ধা ভরে সুন্দর করে রেখে আসে, এবং রেখে এসেই কিন্তু সেখানে শেষ করে না, বরং মাঝে মাঝে জীবিত মানুষকে যেমন আমরা দেখা সাক্ষাৎ করতে যাই, যাই না দেখা করতে যাই কিনা, কেমন আছে খবর নিই, তার জিয়ারতে যাই, জিয়ারত মানে দেখা সাক্ষাৎ করা, ঠিক মৃত্যুর পরেও মাঝে মধ্যে তার কবরে গিয়ে তার জন্য দোয়া করা, সালাম বলা, তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা, তার জন্য দোয়া করে তার সঙ্গে মাঝে মাঝে সাক্ষাৎ করা, যেটা তার পরকালের জন্য অত্যন্ত জরুরি এবং প্রয়োজন। মৃত মানুষকে কিভাবে সম্মান করতে হবে, কি করলে তার কবরে রহের মাগফিরাত হবে, এই বিষয়টা ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনার এক সময় এসে যাবে ইনশাআল্লাহ। আজকে পাশ্চাত্যের অনুকরণে আমরা যেটা শিখেছি ফুল দেওয়া আর মাঝে মধ্যে তার কাছে গিয়ে কিছু চাওয়া, তার জন্য না করে তার কাছে চাওয়া, এটা নিঃসন্দেহে ইসলাম পরিপন্থী কাজ। আসুন সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব যে এই মৃত্যুর আগে এবং পরে আমাদের কি করা দরকার, জীবিত যারা তাদের কি দরকার, যিনি এই দুনিয়া থেকে ত্যাগ করে চলে যাবেন তার জন্য কি করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনটাকে দুই ভাগে ভাগ করেছে, একটা হলো ইহলৌকিক, একটা হলো পারলৌকিক, দুনিয়াবি জিন্দেগি আর আখেরাতি জিন্দেগি। যখন মানুষ মারপেট থেকে এই দুনিয়ায় আসে তখন থেকে শুরু হয়ে কবরে যাওয়া পর্যন্ত বা মৃত্যু হওয়া পর্যন্ত এই দুনিয়া, এই মৃত্যুর পরেই শুরু হয়ে যায় আলামে বারজাখ, তার পরকালের দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের জন্য জীবন এবং মরণকে অবধারিত করে দিয়েছেন এবং এটা হলো পরীক্ষা করার জন্য, কারণ মৃত্যুর পরে হিসাব নিকাশ যদি না হতো তাহলে ভালো মন্দ বলে কেউ আর কোনো খবর রাখত না। শেষ আছে বলে একটা কথা না থাকলে কেউ কিন্তু ভালো কাজ এবং মন্দ কাজ এটাকে যাচাই বাছাই করার কোনো চিন্তা ভাবনাই করত না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন যেই মহান রাব্বুল আলামিন তোমাদের জন্য জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন কেন, লিয়াবলুয়াকুম তোমাদের পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা কে তোমাদের মধ্যে ভালো কাজ করবে। আর এই জন্যেই যে ভালো কাজ করে যাবে মৃত্যুর পরে কবরে তার জান্নাতি জিন্দেগি শুরু হয়ে যাবে, আর যে মন্দ কাজ করে যাবে আল্লাহ দ্রোহিতা কাজ করে যাবে, ইসলাম বিদ্বেষী কাজ করে যাবে, মনকার ফায়েশ এবং অশ্লীল কাজে ডুবে থাকবে, জাহান্নাম ওই কবর কিন্তু তার প্রথম মঞ্জিল, এখানে কি হয়ে যাবে তার জাহান্নামী জিন্দেগি শুরু হয়ে যাবে। এই জন্যে তিনটি প্রশ্নের উত্তর যে দিতে পারবে, তোমার প্রভুকে মান রব্বক অমা দিনুক অমান নবীক, তার জান্নাতের জান্নাতের কি হবে, বিছানা বিছাই দেওয়া হবে এবং জান্নাতের সঙ্গে তার কি হবে, তার দরজা খুলে দেওয়া হবে। আর যে এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না তার জন্য জাহান্নামের সেই আজাব শুরু হয়ে যাবে এই কবর থেকেই। এই জন্য আদেশ এসেছে কবর প্রথম মঞ্জিল, এখানে যদি কেউ পার হয়ে যেতে পারে বাকিগুলি সব পার হয়ে যাবে। এই জন্য এই কবরের প্রস্তুতির জন্য আমাদের সবসময় কি থাকতে হবে, আমাদের সচেষ্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফস প্রত্যেকটা জীবনকেই মৃত্যুর স্বাদ চাখতে হবে। অন্য জায়গায় আল্লাহ বলছে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি ওই লোহার সন্দুকের মধ্যেও ঢুকে থাকো তবু তোমাদের মৃত্যু তোমাদের কি করবে, তোমাদেরকে মৃত্যুর গ্রাস থেকে তোমাকে রেহাই পাওয়ার কোনই বুদ্ধি নেই। কেন, ওয়ানাবলুকুম বিশ্বাররে ওয়াল খাইর, ভালো মন্দ দিয়ে আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন, ফিতনা এটা একটা পরীক্ষা, যাচাই বাচাই থাকবে, ওয়া ইলাইনা তুরজাউন, একদিন তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আম্বিয়া 35 নম্বর আয়াত। এই দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়েছি আজকে বন্ধুগণ, কিন্তু এই দুনিয়াটা কিন্তু অত্যন্ত ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য। আখেরাত হচ্ছে আপনার সব চাইতে লম্বা, যে যার কোনো শেষ নেই। এই দুনিয়ার একটা শেষ আছে ঠিক না, কিন্তু আখেরাতের কোনো শেষ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মালি ওয়ালিদ দুনিয়া, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে এসে দেখলেন আল্লাহ রাসূল ওই চাটায় উপরে শুয়েছিলেন, সমস্ত শরীরের মধ্যে চাটায় দাগ পড়ে গেছে, তোষক ছিল না, স্পঞ্জের গদি ছিল না, খাট পালং ছিল না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য একটা তোষকের ব্যবস্থা করে দিই আমি। আল্লাহ রাসূল বললেন মালি ওয়ালিদ দুনিয়া, আমার এবং দুনিয়ার কি হয়েছে, দুনিয়া নিয়ে আমি পাগল হওয়ার কি আছে, মা আনা ফি দুনিয়া ইল্লা কারাকিবিন, আমি তো দুনিয়ার মধ্যে একজন ওই ভ্রমণকারীর মতো, একজন মানুষ তার বাহনে চড়ে যাচ্ছে রাস্তা দিয়ে, টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত শান্ত হয়ে গেছে, ইস্তাদাল্লা তাহতা শাজারা, নেমে একটা গাছের নিচে কিছুক্ষণ কি বিশ্রাম করেছে, রাস্তা দিয়ে যাচ্ছে টায়ার্ড হয়ে গেছে, নেমে একটা গাছের নিচে ছায়াতে একটু রেস্ট করছে। তো মারা হায়ের পরে ওই গাছের নিচে থেকে যাবে নাকি সারা জীবন, থাকবে কিছুক্ষণের জন্য, অল্পক্ষণের জন্য ওই গাছের নিচে কিছুক্ষণ থাকার পরে যখনই তার রেস্ট হয়ে যাবে আবার তার গন্তব্যস্থল আসল স্থানে বাড়িতে তাকে পৌঁছতে হবে। ঠিক ওই ব্যক্তির মতো, ওই মুসাফিরের মতো, আমি তো ওই মুসাফিরের মতো, যে মুসাফির রাস্তায় চলতে গিয়ে গাছের একটি নিচে একটি গাছের নিচে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে সুম্মারা হাওয়া তারা কাহা ওই গাছটিকে ছেড়ে চলে যায়, ওই গাছটির মহব্বত জমে যায়, গাছটির সাথে করে নিয়ে যায়, ওখানে সারা জিন্দেগি ঘুমাতে থাকে না। কাজে এই দুনিয়াটা তো একজন মুসাফিরের দুনিয়া, কোন ফির দুনিয়া কাবিরিন সাবিল, এই দুনিয়ায় তুমি কি হয়ে যাও, একজন মুসাফিরের মতো হয়ে যাও। আ মুসাফির কিন্তু সব সময় সফরেই থাকে না, কাজ শেষ হলেই চলে যায় তো আসল জায়গায়। তবে বন্ধুগণ, যার বাড়িটা ভালো থাকে তাকে বাড়িতে ফিরে যেতে খুব মজা লাগে, ঠিক না? বাড়িতে যে সুন্দরী নারী থাকে, এয়ার কন্ডিশন থাকে, খাওয়া দাওয়া সব প্রস্তুত থাকে, হ্যাঁ, ওই বাড়িতে ফিরে যেতে মানুষ মজা লাগে, আনন্দ পায়। কিন্তু বাড়িটা যদি কি হয়, ভাঙাচোরা হয়, গেলে যদি বইয়ের ঘেন ঘেনি শুনতে হয়, ওই বাড়িতে কিন্তু যেতে কেউ মজা পায় না। এই জন্য আপনার সেই 3.5 হাত মাটির ঘরটি যদি সুন্দর করে যদি আপনি নির্মাণ করতে পারেন, তাহলে ওইখানে যাওয়ার জন্য আপনি যে কোনো মুহূর্তে আপনাকে ভালো লাগবে। কিন্তু যদি ওই বাড়িটাকে আপনি নষ্ট করে রাখেন, বিরান করে রাখেন, ওই বাড়িতে যদি সব বিচ্ছু যদি জমা হয়ে থাকে, তাহলে ওইখানে যেতে আপনাকে কিন্তু ইচ্ছা চায়, আপনার মনটা চাইবে না। এজন্য আসুন, যেহেতু এই মরণ বিষয়টা, মৃত্যু বিষয়টা স্পর্শকাতর, এই জন্য একে কেন্দ্র করে বহু শিরিক, বহু বিদাত, বহু শিরিক এবং বহু অপসংস্কৃতি এবং গালগল্প অনেক কিছু আমাদের মধ্যে ছড়িয়ে আছে। ইসলামের কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কোন কোন কাজগুলি করা যায় এবং কোন কাজগুলি করা যায় না, কোন কাজগুলি করলে আমাদের জন্য কল্যাণ রয়েছে, কোন কাজগুলি করলে অকল্যাণ রয়েছে, এই স্পর্শের কাতর বিষয়টাকে যে যেটাই যখন করেছে ওটাই আমরা মনে করেছি, ওটাই মনে হয় শরীয়ত। কিন্তু শরীয়ত স্পর্শের কাতরতার সঙ্গে আপনার মনের রুচি সময়ে আপনার রুচির সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। আপনার রুচিসম্মত হলেই ইসলামের রুচিসম্মত হবে না, বরং ইসলামের রুচিসম্মত হলে, ইসলামের যদি সেটাকে পছন্দনীয় হয় তাহলে আপনার পছন্দনীয় হতে হবে, যদি আপনার মনে সেটাকে ভালো না লাগে। এজন্য আসুন আমরা এটাকে ধারাবাহিক আলোচনায় যাওয়া যায়। প্রথম আমরা আসি, সাধারণত এই পৃথিবী থেকে যখন কেউ চলে যায় তখন একটা অশিলার মাধ্যমে কিন্তু যায়। অশিলা মানে একটা কারণ, কোনো একটা কারণ হয়ে, কোনো একটা অ্যাক্সিডেন্ট, বেশিরভাগই অসুস্থ হয়েই কিন্তু এই দুনিয়া থেকে বেশিরভাগ মানুষ যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ব্যথা হলেও তিনি কি করতেন, মৃত্যুর কথা স্মরণ করতেন, ভাবতেন যে হয়তো এখানেই আমার এই জিন্দগির দুনিয়ার জিন্দগি আমার শেষ হতে যাচ্ছে। বুঝতে পারলেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলছেন, ইয়া রাসা, আমার মাথা চরম ব্যথা, আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়াতে গিয়েছিলেন তো বললেন, আল্লাহ রাসূল বললেন, ওয়া রাসা, আমারও মাথা ব্যথা, মানে মজাক করতেছিলেন। তো আল্লাহর রাসুল বললেন, ভালোই তো হবে, তুমি যদি মরে যাও তাহলে আমার নিজের হাতে তোমাকে গোসল দিব, কাফন পরাবো, আমি তোমাকে জানাজার নামাজ পড়াবো, নিজের হাতে তোমাকে তোমাকে কাফন দাফন করে আসবো, তাহা মজাই তো হবে, আমি যদি মারা যাই তাহলে আপনি আরেকটা বিয়ে করতে পারবেন, স্বামী স্ত্রী। তবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজাক করাটাও হাদিস, সেটাও শরীয়ত, সেটাও পত্নীয়। যাই হোক, মানুষ সাধারণত এই দুনিয়া থেকে যখন যায় একটা কারণ হয়ে, অসুস্থ হয়ে কিন্তু ইন্তেকাল করে। এজন্য যে ব্যক্তি অসুস্থ হয়ে পড়বে তার কি করণীয় দরকার, এটা আমাদের প্রথম আমরা শুরু করি। প্রথম কাজ, যখন কেউ অসুস্থ হয়ে যাবে তখন তাকে আল্লাহ রাব্বুল আলামিনের এই ফয়সালাকে মেনে নিতে হবে, তাকে ধৈর্য ধারণ করতে হবে, তাকে আল্লাহ সম্পর্কে তার ভাবনা ধারণা রাখতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন এবং তার রহমাত, আল্লাহ আমার তার রহমাতেই তিনি আমাকে ঢেকে নেবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টাই বড় আশ্চর্য, ইন্না আমরাহু কুল্লাহু খায়র, মুমিনের পুরো কাজ ব্যাপারটাই মধ্যেই কি কল্যাণ রয়েছে, ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, মুমিন ছাড়া অন্যের কিন্তু সব ব্যাপারটাই এর মধ্যে কল্যাণ থাকে না, কিছু ভালো থাকে কিছু মন্দ থাকে, কিন্তু মুমিনের পুরো বিষয়টার মধ্যেই কি থাকে, কল্যাণ নিহিত থাকে। ইন আসাবাতহু সাররা ও শাকার ফাকানা খায়রাল্লাহ, যদি কোনো প্রকার ভালো কিছু তার ভাগ্যে জুটে তা আল্লাহ শুক্রিয়া করে, তো শুক্রিয়া করলে কি আল্লাহ খুশি হবেন না, এর মধ্যেও তার কল্যাণ রয়েছে। ওয়াইন আসাবাতহু যাররা ও সাবারা ফাকানা খায়রাল্লাহ, আর যদি কোনো অমঙ্গল, যদি অন্যায় কিছু, যদি তার ক্ষতিকর কিছু তার ভাগ্যে জুটে তো সবার ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল্লাহ, এর মধ্যেও তার কি কল্যাণ রয়েছে। আল্লাহ বলছেন, অবশ্যই সাবিরিন, ধৈর্যশীলদেরকে শুভ সংবাদ জানাও, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। তাহলে দুঃখে থাকলেও কল্যাণ আর সুখে থাকলেও কি কল্যাণ, কিন্তু এইটা কিন্তু মমিন ছাড়া অন্য কেউ এটাকে করতে পারে। যখন কোনো বিপদ আছে হাই চিল্লা চিল্লি ফাল্লা ফাল্লি অনেক কিছু করে শেষ পর্যন্ত কাজ ধৈর্য ধারণ করলাম, কিছু যদি ভালো কিছু পেয়ে যাই তো লাফাই উঠে কি করে, চলো কত অশ্লীল বেহায়া কোথায় কি আছে খারাপ কাজ আছে সেখানে চললো, হয় কি না? যদি টাকা হয়েছে তো একটা খারাপ কিছু কিনছে বা খারাপ একটা কিছু করছে। এই জন্যে এবং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যন্না বিল্লাহি তাআলা, কেউ যখন মারা যাবে তখন যেন আল্লাহ সম্পর্কে রাখে ধারণা ভালো রাখে। হাদিস দুইটি ইমাম মুসলিম বাইহাকি এবং আহমাদ বর্ণনা করেছেন। দ্বিতীয় যেটা কাজ হবে যে আল্লাহর আপনাকে ভয় এবং আশা দুইটা রাখতে হবে। ভয় মানে আপনার পাপ নিয়ে ভয় থাকতে হবে, চিন্তাতে থাকতে হবে, চিন্তিত থাকতে হবে, জানি না আল্লাহ আমার এই পাপ মুক্ত মাফ করবেন কিনা, অনেক পাপ হয়েছে এই জন্য ভয় থাকতে হবে, এবং আল্লাহর দয়ার কথা আপনাকে আশাও থাকতে হবে যে ইনশা আল্লাহ আল্লাহ আমাকে মাফ করবেন। হযরত আনাস থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখালা আলা শাবিন ওয়া হুয়া বিল মাউত, একজন যুবক ঠিক মুমূর্ষু অবস্থায় মারা যাচ্ছে ওই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকের কাছে গিয়ে উপস্থিত হলেন। আমাদের দেশের মোল্লারা তো যখন টাকার সময় আসে তখন যা হাজির হয়, ঠিক কিনা? সব কিছু রেডি, এবার নামাজটা পড়িয়ে খালি পয়সা পাইলে ওইখানে হাজির না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অসুস্থ হলে পরে আসতেছে যে আপনাকে সেই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, ইয়াদাতুল মারিয়ম, রোগী ব্যক্তিকে দেখতে যাওয়া, তাকে সান্ত্বনা দেওয়া, তাকে ধৈর্য ধারণ ধৈর্য দেওয়া, তাকে সান্ত্বনা দেওয়া, তার জন্য চিকিৎসার ব্যবস্থা করা। একজন রোগী ব্যক্তিকে যদি কেউ দেখতে যায় আত্মীয় স্বজনরা খুশি হয় না, মনে হয় যে অসুখী মনে হয়ে গেছে গা, তাকে বলা যে না তোমার মুখ ডাক্তারের কাছে যাও বা পরামর্শ দেওয়া, এটা দায়িত্ব। হাক্কুল মুসলিম আলাল মুসলিম সিদ্ধ, একজন মুসলিম আরেকজন মুসলমানের ছয়টা হক রয়েছে, একজন মুসলমান আর একজন মুসলমানের উপর ছয়টা হক রয়েছে, তার মধ্যে একটা হক হলো একটা হক হলো ইদা মারে রাইয়া উদা, যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাওয়া, কিছু ফল ফলারি কিনে নিয়ে যাওয়া, প্রয়োজনে কিছু ওষুধ পানি নিয়ে যাওয়া, কিছু হয়তো ভালো খাওয়া দাওয়া নিয়ে যাওয়া। হ্যাঁ, এই জন্যে এইখানে দেখবেন, আপনারা দেখেছেন কিনা কোনো সময় হসপিটালে দেখবেন মাশাআল্লাহ, এখানে আত্মীয় স্বজনরা কেউ যদি হোটেলে মানে হসপিটালে থাকে আরাত্তল একদল যাচ্ছে আসছে দেখতে যাচ্ছে তাকে সান্ত্বনা দিচ্ছে, এটা নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকের কাছে যখন মৃত্যু অবস্থায় তখন মৃত্যু মানে ঠিক মারা যাচ্ছে ওই অবস্থায় গিয়ে হাজির, আল্লাহ রাসূল বললেন ফাকালা কাইফা তাজিদুকা, হে যুবক তুমি কেমন পাচ্ছ, তোমাকে কেমন লাগতেছে এখন এই মুহূর্তটাতে? কালা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরজুল্লাহ, হে আল্লাহর রাসূল আল্লাহর কসম আমি আল্লাহর কাছে আশাবাদী, ইনশাআল্লাহ তিনি আমাকে কি করবেন, আশাবাদী মানে ইনশাআল্লাহ তিনি আমাকে ক্ষমা করবেন, ওয়া ইন্নী আখাফু যুনুবি, কিন্তু আমি এর সঙ্গে আমার পাপের কথা আর ভয়ও করতেছি। তাহলে আপনাকে ভয় এবং আশা দুইটা রাখতে হবে ওই অসুস্থ অবস্থায়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বান্দার অন্তরে যদি ওই দুইটি গুণ জমে এক জায়গায় একত্রিত হয় কি ভয় এবং আশা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাই কি করবেন, তার আশা পূরণ করবেন এবং তার সেই যা ভয় করছে সেই ভয় থেকে তাকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ, তাহলে এই অসুস্থ অবস্থায় অনেকে কিন্তু চিল্লাচিল্লি করে আল্লাহ দেখে না, আল্লাহ শুনে না, অমুক করে তমুক করে, আত্মীয় স্বজন বলে আল্লাহ লয়ে যা বলে না, এই ধরনের ধৈর্য ধারণ করতে আল্লাহ সম্পর্কে আপনাকে ভাবনা ধারণ রাখতে হবে, আশা রাখতে হবে ইনশাআল্লাহ, এবং মনে রাখতে হবে অসুখ হলে কি হয়, মানুষের পাপ মুক্ত হয়, পাপ মোচন হয়ে যায় অসুখের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে আছে যেই বান্দার আল্লাহ কল্যাণ চাই তার অসুখ দিয়ে তার পাপ কি করে এই দুনিয়াতেই ক্ষমা করে দেন, এই জন্য অধৈর্য হওয়ার কিছুই নেই। এ হাদিসটা ইমাম তিরমিজি ইবনে মাজা এবং অন্যান্যরা বর্ণনা করেছেন। এরপরে যেটা কাজ হবে, যদি চরম পর্যায়ে পৌঁছে যায়, মারাত্মক পেটের ব্যথা, মাথার ব্যথা বা এমন অসুখ যেটা সহ্য করা যাচ্ছে না, অসহ্য, এই মুহূর্তে মৃত্যু কামনা করা যাবে না। আপনি বলবেন আল্লাহ আমারে মেরে ফেল, অনেকেই আছে পেটের মধ্যে ছুরি মারে, অনেকেই আত্মহত্যা করে এই অবস্থায়। হ্যাঁ, একবার পেপারে দেখেছিলাম নীলফামারী বা রংপুরের এক ভদ্রলোক পেটের খুব ব্যথা, বেলেট নিয়ে একাই পেট কাটছে, কোথায় ব্যথা আমি দেখবো, এইভাবে হত্যা করলে আত্মহত্যা হবে, আত্মহত্যা জাহান্নামে যাবে, আত্মহত্যাকারী জাহান্নামে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল ফজল, উম্মুল ফজল, ফজল হচ্ছে রাসূলের চাচাতো ভাই আব্বাসের ছেলে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচা অসুস্থ, সেই সময় আল্লাহ রাসূল গিয়ে হাজির, দেখেন হাজির। ফাতামান্না আব্বা, ফাতামান্না আব্বাসুল মাউত, আব্বাস মৃত্যুকে কামনা করছে, আল্লাহ আমার মেরে ফেল, আর বেঁচে থাকতে পারছি না, আর সহ্য করা যায় না। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল চাচাকে বললেন, ইয়া আম্মু হে চাচা, লা তাতামান্নাল মাউত, মৃত্যুকে কামনা করবেন না, ফা ইন্নাকা ইন কুনতা মুহসিনা, যদি আপনি ভালো ব্যক্তি হয়ে থাকেন, ফা আনতু আখারা তাযদাদ ইহসানান ইলা ইহসানি, যদি আপনি ভালো ব্যক্তি হয়ে থাকেন তাহলে আরো বেঁচে থাকলে আপনার যে ভালো কাজ আছে আরো ভালো কাজ করতে পারবেন, নেকি আরো বেশি করে আপনি করতে পারবেন, আপনার সুযোগ হয়ে যাবে ভালো কাজের, ঠিক কিনা? খাইরুন লাক, এটা আপনার জন্য মঙ্গল, মঙ্গল কিনা? ওয়াইন কুনতা মুসিআন ফা আনতু আখারা ফাতুস্তাব মিন ইসাআতিকা খাইরুন লাক ফালা তাতামান্নাল মাউত, আর যদি আপনি খারাপ কিছু করে থাকেন তাহলে আপনি এই খারাপের জন্য সাজা পাচ্ছেন, আর এটা আপনার জন্য কি কল্যাণকর, ফালা তাতামান্নাল মাউত, ফালা তাতামান্নাল মাউত, মৃত্যু কামনা করবেন না। এই হাদিসটা ইমাম বুখারী, ইমাম আহমদ বর্ণনা করেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই এই হাদিসটা হযরত আনাস থেকে বর্ণনা করেছেন, এবং এখানে আছে, যদি কাউরি মৃত্যু কামনা করতে হয় তাহলে কিভাবে কামনা করবে, একান্ত পারছে না, এতটুকু ইমান মজবুত না যে না আল্লাহ যা করবে হবে, যদি মৃত্যু কামনা করতে হয় তাহলে কিভাবে বলতে হবে, ফাইন কানা লাবুদ্দুন লাবুদ্দা ফাইলান ফালইয়াকুল, যদি একান্ত মৃত্যু কামনা করতেই চাই তাহলে কি বলবে, দোয়াটা শিখে নিন, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খাইরান লি ওয়াতাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খাইরান লি, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খাইরান লি, আল্লাহ যদি আমার জিন্দা থাকাটাই মঙ্গল হয় তো আমারে জিন্দা রাখো, কামনা করছেন না, কারণ ভালো মন্দ যে কোনটা আছে তুমি জানো আল্লাহ, যদি জিন্দা থাকাই মঙ্গল হয় তো জিন্দা রাখো, আর ওয়াতাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খাইরান লি, আর যদি মৃত্যুটাই আমার জন্য মঙ্গল হয় তাহলে তুমি আমারে মৃত্যু দান করো, আল্লাহর কাছে ছেড়ে দেন, বুঝতে পারলেন? এরপরে চার নম্বর যেটা কাজ হবে, যদি কাউরি হাত আপনার উপরে থেকে যায়, তার যদি ঋণ থেকে যায় তাহলে এই ঋণ আপনাকে আদা করতে হবে, যদি সম্ভব না হয় তাহলে আপনার ছেলে বা যারা আপনার পরবর্তী যে আপনার আপনার ছেলে মেয়েরা আছে বা চাচা বা ভাই বা বাবা যারা থাকবে আর কি, তাদেরকে ওসিয়াত করে যাওয়া, যাতে করে আপনার ওই পাওনা দাওনা কি করে দেয়, পূরণ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মান কানাত ইনদাহু মাযলামাতুন লিআখিহি মিন ইরযিহি আও মালিহি, যদি কোনো ব্যক্তি কোনো ভাইয়ের উপর অন্যায় করে থাকে, তার সম্মানের ক্ষতি করে থাকে, হ্যাঁ তার কোনো সম্পদ নিয়ে থাকে, ফাল ইউয়াদ্দিহা ইলাই, সেটা যেন তার কি করে আদায় করে দেয়, কাবুল আইয়াতি ইয়াউমাল কিয়ামা লা ইকবালু ফীহি দিনার ওয়া লা দিরহাম, কিয়ামত আসার আগে, আপনার কিয়ামত কবে, যেদিন আপনার মৃত্যু, এখান থেকে শুরু হয়ে গেল আপনার আখেরাত শুরু হয়ে গেল, কিয়ামত দিন যেই দিন আপনার কোনো টাকা পয়সা থাকবে না, কোনো কাজে কেউ আসবে না, সেই দিন আসার আগে তোমার সেই হক মানুষ আদা করে দাও, ইন কানা লাহু আমালুন সালেহ খিলামিন, কিয়ামতের দিন তো কোনো টাকা পয়সা আপনি দিয়ে শোধ করতে পারবেন না, যদি ভালো আমল থাকে ওইটা নিয়ে ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে, যাও ওতিয়া সাহেবা, ওই মালিককে দিয়ে দেওয়া হবে, ওই ইল্লাম ইয়াকুন লাহু আমালুন সালেহ, যদি ভালো কাজ না থাকে আপনার কোনো নেকি নাই, কি কেটে দিবে তাকে ওই আল্লাহর বান্দা যে পাওনাদার, ও খেদা মিন সাইয়াতি সাহিবিহি ফাহমিলাত আলাইহি, তাহলে ওই ব্যক্তির যে পাওনাদার তার পাপগুলিকে কেটে, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, পাপ কেটে ওই ব্যক্তির ঘাড়ে চাপাই দেওয়া হবে, কাজেই কিয়ামতের দিনের জন্য প্রস্তুত গ্রহণ করো, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু, বুঝতে পারলেন? তাহলে কাউরি যদি হক থেকে যায়, এই হাদিসটা ইমাম ভাই হাকি, ইমাম বুখারী এবং ভাই হাকি রহমতুল্লাহ বর্ণনা করছেন, আল্লাহ রাসূল এক হাদিসে বলছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা জানো কে কোন ব্যক্তি আসলে মিসকিন, কে জানো কি ফকির কে জানো, কালু আল মুফলিসু ফিনা মান লা দারাহিম লাহু ওয়ালা মাতা, ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে তো গরিব ওই ব্যক্তি, হ্যাঁ মিসকিন তো ওই ব্যক্তি যার টাকা পয়সা নাই, কোনো ধন দৌলত কিচ্ছু নাই, আসবাবপত্র কিচ্ছু নাই, فقال ان المفلس من امتي ياتي يوم القيامه بصلاه وصيام وزكاه, আমার উম্মতের প্রকৃত মুফলিস মিসকিন ওই ব্যক্তি যে কিয়ামতের দিন আসবে সালাত নামাজ পড়েছে অনেক মাশাআল্লাহ, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, নেকির অনেক নেকি নিয়ে কিয়ামতের দিন হাজির হবে, কিন্তু একজন এসে কইবে, একজন এসে বলবে, আল্লাহ এ আমার থাপ্পড় মারছিল, একজন এসে বলবে আমাকে তোহমত দান তোহমত দিয়েছিল, ওয়াকালা মালা হাজা, ও বলবে আমার অর্থ সম্পদ খেয়ে ফেলেছিল, ওসাফা কাদা মাহাজা, কেউ বলবে আমাকে অন্যায় হত্যা করেছিল, ওদারা বাহাদা, কেউ বলবে আমারে মেরেছিল, সবাইকে তার ওই নেকি, ওই যে নামাজের নেকি, জাকাতের নেকি, ওই রোজার নেকি কেটে কেটে দেওয়া হবে, যাও সেদিন তো টাকা পয়সা নাই। ফাইন ফানিয়াত হাসানাতু ক্বাবলা ইউকলামা আলাইহি উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি, পাওনাদার যদি শেষ না হয় আর নেকি ওর শেষ হয়ে যায় তখন কি করবে, ওদের পাপগুলিকে কেটে এর ঘাড়ে চাপাই দেওয়া হবে, সুম্মা তুরিহা ফিন্নার, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলে নাউজ বিল্লাহ, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মাম্মাত ওয়ালাইহি দাইন, কেউ যদি মারা যায় আর উপরে কোন ঋণ থেকে যায়, ফালাইসা সাম্মা দিনারুন ওয়ালা দিরহাম, সেদিন কোন টাকা পয়সা কিয়ামতের দিন দিয়ে শোধ করার কোন উপায় থাকবে না, ওয়ালাকিন্নাহাল হাসানাত ওয়াসাইয়াত, সেদিন শুধু নেকি আর পাপই থাকবে, হয় নাকি কেটে দিতে হবে আর নয় পাপের বোঝা নিতে হবে। এই জন্য মনে রাখতে হবে, কেউ যদি ইচ্ছা থাকে যে আমি এটা পরিশোধ করব কিন্তু করতে পারছে না, আরেকজন আছে দিতে পারবে কিন্তু তারপরও দিচ্ছে না, দুজনের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ রাসূল বলছেন, আদাইন ও দাইনান, ঋণ দুই রকম, ফামান মাতা ওয়া হুয়া ইয়ানবি কাযাহু ফা আনা ওয়ালিয়ু, কেউ যদি মরে যায় কিন্তু দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু দিতে পারে নাই, তাহলে আমি নবী তার ওয়ালি, অর্থাৎ বাইতুল মাল থেকে কেটে তাকে দিয়ে দিতে হবে। কেউ যদি এমন হয় এই ব্যক্তি যে সে ঋণ দিতে সচেষ্ট ছিল কিন্তু দেওয়ার ক্ষমতা হয় নাই, তাহলে যে কাজী ই থাকবে, দায়িত্বশীল থাকবেন, যিনি মেম্বার চেয়ারম্যান থাকবেন, বাইতুল মাল থেকে কেটে তার ওটা দিয়ে দিতে হবে। ওমাম্মা তোহুয়া লা ইয়ানবি কাদা, আর যে ব্যক্তি টালমাটাল করেছে, টালবাহানা করেছে, আছে না অনেকে দিতে রাজি না, আজ নাই কাল পরশু, এটা না ওটা করে কি না, ফাযাকাল্লাযী ইউখাযু মিন হাসানাতি, এই ব্যক্তির ওই কিয়ামতের দিন ওই নেকি কেটে কি করা হবে, দেওয়া হবে। লাইসা ইয়াউমায়িযিন দিনারুন ওয়ালা দিরহাম, সেদিন কিন্তু কোনো টাকা পয়সা থাকবে না। এরপরে যেটা কাজ, যে যারা আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনের জন্য কিছু ওসিয়াত করা যাও, আত্মীয় স্বজন যদি যারা থাকে, আত্মীয় স্বজন যারা মনে করেন আপনার উত্তরাধিকারী সূত্রে যারা কিছু পাবে না, যেরকম মনে করেন আপনার ছেলে, আপনার জীবদ্দশায় মারা গেছে, তার ছেলে মেয়েরা আছে এতিমরা, এরা কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে কিছু এরা পাবে না, যদিও বাংলাদেশের সরকার এই ইসলামী আইনের বিরোধিতা করে তারা আইন বানিয়ে রেখেছে যে না পাবে, আমাদের মজলুম মিরাস না কি যেন বলে, ঠিক না? তো এইখানে দাদার পরীক্ষা থাকবে, তখন আপনার হয়তো একজন আত্মীয় আছে গরিব, আপনার সম্পদ আছে অনেক, তাহলে আপনি যারা উত্তরাধিকারী সূত্রে যাদের হাত কোরআনে বন্টন আছে এদের ব্যতিরেকে যাদের কথা নেই তাদেরকে আপনি কি করেন, ওসিয়াত করে যাবেন, এটাও আপনার একটা কি প্রয়োজনীয় কাজ যদি আপনি অসুস্থ এই অবস্থায় থেকে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিয়াত করার জন্য ওসিয়াতনামা লিখে যা এবং পরে আসতেছে ওসিয়াতনামা লেখার কথা, এই ওসিয়াত আমাদের করতে বলেছেন, এবং এই ওসিয়াত যখন করবে ওয়ান থার্ডের বেশি যেন না হয়, তিন ভাগের, আপনার সম্পদ মনে করেন 3 লাখ, ঊর্ধ্বে আপনি 1 লাখ টাকা দান করতে পারেন, বা জমি বা যে কোনো জিনিস আপনি মসজিদে মাদ্রাসায় যে কোনো জায়গায় আপনি দান করতে পারেন, কিন্তু 1/3 বেশি যেন না হয় হযরত, এবং এর চাইতে কম হওয়াটাই উত্তম, 1/3 কম হওয়াটাই উত্তম। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল ওয়াদা, বিদায় হজে আমি আল্লাহর রাসূলের সঙ্গে ছিলাম, খাবারে তো মারাদান আশফাইতু মিনহু আলাল মাউত, এমন অসুখ হলাম যে আর বাঁচবো না, মনে হলো যে আমি আর বাঁচবো না, ফাদানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাকে দেখতে আসলেন, দেখেন হজের সময়, হজের সময় আমার সময় আমরা এখানে বন্ধু বান্ধব থাকি, একই রুমে অসুখ জানেই না, আপনার প্রতি হক তার, আপনাকে তার পরিচর্যা করা, তাকে দেখাশোনা করা, তার চিকিৎসার ব্যবস্থা করা, কাজ বাদ দেন, যান আপনি তাকে হসপিটালে নিয়ে যান, যান আপনি আপনার মুদিরের কাছে, ফোরম্যানের কাছে তার ব্যবস্থা করেন, এটা দায়িত্ব একজন মমিন আর একজন মমিনের জন্য। ফাকুল তো ইয়া রাসূলুল্লাহ ইন্নালি মালান কাসীরা, হে আল্লাহর রাসূল, সাহাবী বলছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, যে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমার অনেক সম্পদ, আজকাল তো আমরা বলি খালি নাই নাই, নাই, কম, ঠিক কিনা? দেখেন বলতেছেন আল্লাহ রসুল আমার অনেক সম্পদ, আমার এক মেয়ে ছাড়া আর কেউ নাই। একজন মেয়ে যদি শুধু থাকে তো কত পাবে? একজন মেয়ে যদি শুধু থাকে তাহলে পাবে তিনের এক ভাগ, সুলুস না। একজন মেয়ে যদি হয় তাহলে পাবে তিন ভাগের দুই ভাগ, পাবে তিন ভাগের সুলুস নিস পাবে, অর্ধেক। একজন মেয়ে যদি হয় তাহলে অর্ধেক পাবে, আর যদি দুইজন মেয়ে হয় তাহলে দুই ভাগের তিন ভাগের দুই ভাগ পাবে, আর ছেলে মেয়ে হলে আপনার ছেলে ডবল পাবে, মেয়ে হাফ পাবে তার। যাই হোক, তো বললেন আয়া রাসূলুল্লাহ আমার একজন মাত্র মেয়ে, এত সম্পদ কি করব? হ্যাঁ, আফা উসি বিসুলুসাই মালি, আমার তিন ভাগের দুই ভাগ মাল আমি উচ্ছেদ করে দিই আল্লাহর পথে, দান করে দিই, বা আত্মীয় স্বজনকে দান করে দিই? কাল এলা, আল্লাহ রাসূল বললেন না। কাল কুলতু বিসাত্রে মালি, অর্ধেক মাল তাহলে দান করে দিই, তিন ভাগের দুই ভাগ না হলে তাহলে অর্ধেক দান করে দিই। কাল এলা, না এটাও চলবে না। কুলতু ফাসুলুতু মালি, তাহলে তিন ভাগের এক ভাগ দান করে দিই। কাল আসুলুস, ঠিক আছে তিন ভাগের এক ভাগ করো, ওয়াসুলুতু কাসির, কিন্তু তিন ভাগের এক ভাগটাও অনেক বেশি, এর চেয়ে তো কম করো, তাহলে জায়েজ কিন্তু এর চেয়ে তো কম করো, এটাই উত্তম। ইন্নাকা আচ্ছা ইন্নাকা ইয়া সাদ, হে সাদ জেনে রাখো, আনতাদা ওয়ারাসাতাকা আগনিয়া খাইরুন লাকা মিন আনতাদাহুম আল্লাতান ইতাকাফফুনা আন-নাস, উত্তম হলো তোমার উত্তরাধিকারী উত্তরাধিকারীদেরকে, তোমার ছেলে মেয়েদেরকে তাদের সম্পদ দিয়ে তাদের বড়লোক বানিয়ে ছেড়ে যাবে, এটাই উত্তম, ওর চাইতে যে তুমি মরার পরে তারা মানুষের দরবারে গিয়ে হাত পাতবে, বাবারে কিছু দাও। এই জন্য সম্পদ তৈরি করা, ছেলে মেয়েদের রেখে দেওয়া, এটা বাবার উচিত দায়িত্ব। এর মানে এই না জীবনটা দিয়ে দিবেন আর সবকিছুই তার জন্যে, আর আপনি আখিরাতের জন্য কিছুই রেখে যাবেন না, এমনটা যেন না হয়। وقال بيدي انك يا سعد لن تنفق نفقه تبتغي بوجه الله تعالى الا اجرت عليه, হিসাব জেনে রাখো, আল্লাহ রাসূল বললেন জেনে রাখো, যাই কিছু তুমি আল্লাহর পথে দান করবে এটা তুমি সওয়াব পাবে, حتى اللقمه تجعلها في في امراتك, এমন কি ভালোবেসে তোমার স্ত্রীকে এক লোকমা ভাত খাওয়াই দিবে বা একটা কিছু দিবে মুখে, ওটাও তোমার কি দান হবে, সেটাও তুমি কি পাবে, সওয়াব পাবে। সুবহানাল্লাহ, ইহা হাদিসটা ইমাম আহমদ এবং বুখারী মুসলিম বর্ণনা করেছে। তাহলে ওসিয়ত করা এবং ওসিয়ত যাতে করে কি না হয়, ওয়ান থার্ডের বেশি না হয়। ওসিয়ত নামা যখন আপনি ওসিয়ত করবেন তখন দুইজন সাক্ষী রাখবেন, নাহলে ভেজাল হবে আবার পরে। হ্যাঁ, দুইজন সাক্ষী রাখা। এরপরে যেটা কাজ সেটা হলো যে ওসিয়ত নামা আপনি ওসিয়ত নামাতে যেন কোনো প্রকার জুলুম না হয়। এক ছেলের বউ পোলারে কিছু বেশি দিয়ে দিলেন, হ্যাঁ আজকাল করে কি পোলাদের নামে সব লিখে দিল, মেয়েদের নামে নাই এক বিঘা করে, ঠিক কিনা? চলবে না। ওসিয়ত নামাতে কোনো প্রকার জুলুম করা চলবে না, কাউকে বেশি দিবেন কাউকে কম দিবেন না, আল্লাহ বন্টন করে দিয়েছেন, যার যেটা ভাগ ঠিক ওইটা। হাদিসে ভাগ করতে আসবেন, পোলাদের নামে বাড়ি গাড়ি জমি সব লিখে দিল, আর মেয়েদের নামে অল্প কিছু জায়গা টায়গা দিয়ে হাত ধরে মাপ চাই। হ্যাঁ, হজ করতে যদি আসবে মাইয়ারা আর কি দেখতে আসে না, মেয়েরা মারা গেলে কয় ওই আমি জানাজার নামাজ পড়বো না, জামাই বাবুরা কয় আর কয় আমার দাবি থেকে গেল, দেখা যায় বইয়ের সেই ঋণ ওই মোহরানা এখনো দান এখনো পরিশোধ করে নাই। হ্যাঁ, এই ধরনের কোনো যাতে করে জুলুম না থাকে, এই জুলুম করা সম্পূর্ণ নিষেধ। আল্লাহ রাব্বুল বলছেন মিন বাদ ওয়াসিয়াতি ইউসা বিহা আও দাইনিন গাইরা মুযাররিন ওয়াসিয়াতান মিন আল্লাহ ওয়াল্লাহু আলিমুন হালিম, এই ওসিয়াতে কোনো প্রকার জুলুম করা যাবে না। এক সাহাবি গিয়ে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার এই বাচ্চার নামে আমি একটা কিছু দান করতে চাই, আল্লাহ রাসূল বললেন তোমার আর বাচ্চা কাচ্চা নাই? হ্যাঁ আছে তো, কয় চলবে না? কয় না আমার স্ত্রী মানে ছোট ঘর পরের স্ত্রী, এটা ছোট ঘরের পোলা আর কি, আগের ঘরের পোলাকে এরম করে না, অনেকে আছে না পরের স্ত্রীর ছেলে মেয়ে সব কিছু লিখে দেয়, প্রথমের সবগুলি যেন রাস্তার মধ্যে তাদেরকে ভিক্ষার ঝুলি নিয়ে তাদের ঘুরতে হয়, করে না, হারাম। আল্লাহ রাসূল বললেন এবং বলছেন যে আপনাকে সাক্ষী রাখতে হবে বলেছে আমার স্ত্রী, কয় দেখো তুমি যদি এটা করো বিরাট অন্যায় যাও, তাকে ওসিয়াত আল্লাহ রাসূল বুঝালেন, এই জন্য কোনো প্রকার জুলুম করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা যারারা ওয়ালা যারা, নিজের ক্ষতি করা যাবে না, অন্যের ক্ষতি করা যাবে না, মান যাররা যাররাহুল্লাহ, কেউ যদি ক্ষতি করে কাউরি আল্লাহ তার ক্ষতি করবেন, ওমান শাক্কা শাক্কাহুল্লাহ, কেউ যদি কঠিন করে, কেউ যদি আল্লাহ রাসুলের বিরোধিতা করে, তারা আল্লাহ তার কি করবে, কঠিন করে দেবেন, বিরোধিতা করবেন। এরপরে যেটা কাজ হবে, যেরকম একটা আপনাদের হাদিস শুনাই, ইমরান ইবনে হোসাইন বলছেন আন্না রাজুলান আতাকা ইনদা মাউতিহি সিত্তাতা রাজুলা রাজুলা ওয়া লাম ইয়াকুন লাহু মালুন গায়রুহুম। একজন মানুষের ছয়টা গোলাম ছিল, তার ছয়টারে আজাদ করে দিয়ে গেছে, হয়তো ছেলে মেয়ের উপরে রাজি খুশি ছিলেন না, বা হয়তো বেশি দান করে দিয়ে ভয় ছিল যে আখেরাতে আমি যাতে করে পার হয়ে যাই, বাচ্চা কাচ্চা কি হইব, ঠিক কিনা। ফাজা ওয়ারাসাতুহু মিনাল আরাব, তো গ্রামবাসীরা এরা সব আল্লাহ রাসুলের কাছে এসে হাজির হলেন। ফাখবারু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাসানা, তো তার আত্মীয় স্বজনরা এসে যারা উত্তরাধিকারী তারা এসে আল্লাহ রাসুলকে বললেন যে এই কাণ্ড করেছে। কাল আওফা আওফা আলাইক, সত্যি এটা করেছে? কাল লাউ আলিমনা ইনশাআল্লাহ মা সাল্লাইনা আলাই, তাহলে জানাজার নামাজ হয়ে গেছে বোঝা যাচ্ছে। আল্লাহ রাসুল বলছেন যদি আগে জানতাম তাহলে তার জানাজার নামাজই আমি পড়াতাম না। قال فاقرا بينهم فاتق منهم اثنين ورد اربعهم في الرقه। আল্লাহ রাসূল এবার লটারি করলেন, লটারি করে দুইজনের নাম কিসে উঠলো, আজাদের, দুইজনকে আজাদ করে দিলেন আর চারজনকে ফিরিয়ে দিলেন তার ওই আত্মীয় স্বজনকে, যাও ভাগ করে নিও তোমরা, আপনার সম্পদ আছে সবকিছু লিখে দিলেন মসজিদে মানা যায় না, এটা মানা চলবে না। তিন ভাগে বেশ, তিন ভাগের এক ভাগের বেশি যদি কেউ করে যায় অসিয়ত নামা লিখে যায়, সেটা তানফিজ করা, সেটা বাস্তবায়ন করাতে হবে না, কারণ সেটা অন্যায়। এরপরে অসিয়ত নামায় আর একটা জিনিস উচিত, যেহেতু আজকাল সুন্নতের তরিকা তো আমাদের নাই, বেশিরভাগই বেদাত নিয়ে আমরা বেদাতে ফেসে আছি, এই জন্য আর একটা অসিয়ত লেখা উচিত, সেটা হলো কি, আমি মারা গেলে অবশ্যই কোরআন এবং সহিহাদিসের আলোকে সুন্নত মোতাবেক যেন আমার বাকি কাজ তোমরা সমাধা করো, কোন প্রকার চিল্লা চিল্লি কাঁদাকাটি হ্যাঁ হই হুল্লা আর চিল্লাম আর মেহলাম আর কুলখানি বেদাতি যত অনুষ্ঠান আছে সবগুলি থেকে আমাকে মুক্ত রাখবে, এটাও লেখা রাখা উচিত। এর জন্য সাহাবা ইকরাম কি করতেন, ওসিয়ত নামা লিখে যেতেন। আন আমির ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস আন্না আবাহু কাল ফি মারাদিহি আল্লাযী মাতা ফি আল হিদু লিয়া হাদদা ওয়া আনসিবু আলাইয়া লিবনা নসবা কামা সুনিয়া বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আমির ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন যে আমার বাবা মৃত্যুকালে আমাদের ওসিয়ত করে গেছিলেন আমার কবরটা লাহাদ করবে, লাহাদ মানে কেবলার দিকে একটু ভিতরে ঢুকে খোঁড়া আর কি, এখানে হয়তো আপনারা দেখেছেন একটু শক মানে সোজাসুজি, যেটা আমাদের দেশে সাধারণত করে থাকে, তো মাটি যদি শক্ত হয় তাহলে ভিতরে করা যেতে পারে আর বালি হলে সোজাসুজি। ওয়ান সিবু আলাইয়া লিবনা নসবা, এবং কাঁচা ইট দিয়ে আমার কি করবে, কারণ যদি আপনি এখানে দেখেন এখন কিন্তু ওই দিয়া মালহা মানে একটা কি বলে ওটাকে সলপের মতো আর কি বেঁধে তারপর এটা দিয়ে ওর উপরে মাটি ছাড়ে, এভাবে তোমরা করবে কেমা আসনি আবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেমন আল্লাহ রাসূলের করা হয়েছিল। আউস আবু মুসা রাদিয়াল্লাহু আনহু হিনা হাযারাহুল মাউত ক্বালা ইদান তালাকতুম বিজানাজাতি ফাসরিউ বি ফাসরিউ বিল মাশিয়া ওয়ালা তুতবিউনি বিমিজমার ওয়ালা তাজআলনা আলা লাহদি শাইয়া ইয়াহুলু বাইনি ওয়া বাইনাত তুরাব ওয়ালা তাজআলনা আলা কবরি বিনা وأشهدكم أني بريء من كل حالقة أو سالقة أو خارقة قالوا سمعت فيه شيئا قال نعم من رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু বারদা বলছেন যে হযরত আবু মুসা মৃত্যুর সময় ওসিয়ত করতেছেন, খবরদার যখন তোমরা আমাকে জানাজা নিয়ে যাবে তখন তাড়াতাড়ি করে নিয়ে যাবে, কোন প্রকার ওই ধূপবাতি আর আগরবাতি জ্বালায় নিয়ে যাবে না আমার ওই জানাজার সাথে, আমার কবরে এমন কিছু দিবে না যেটা মাটি আর আমার মধ্যে কি হবে, কি হয়ে যাবে, একটা আড় হয়ে যাবে, আমার কবরে তোমরা কোনো প্রকার ঘর বাড়ি বানাবে না। এবং আমি আল্লাহকে সাক্ষী রাখছি যারা মাথা কামাই দেয়, যারা চিলাফাটা করে আর যারা চিল্লাহিল্লা করে তাদের থেকে আমি সম্পূর্ণ মুক্ত, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বললেন সবাই আপনি কি এটা আল্লাহর কিছু শুনেই বলছেন? বললেন হ্যাঁ, মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এগুলি আমি আল্লাহ রাসূল থেকে শুনেছি। এইভাবে এবং এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে আল্লাহর কাছে তোবা করতে হবে। এর আগে আপনাদের এক সময় আমি আলোচনা করেছিলাম তোবার যে শর্ত রয়েছে, এক নম্বর শর্ত যদি মানুষের হক সেটাকে আদা করবেন, এরপরে যে সমস্ত পাপের কাজ করেছেন সেই পাপ থেকে আল্লাহর কাছে আপনার কাছে আপনি কি করতে হবে, লজ্জিত হতে হবে এবং নিজেকে ধিক্কার দিতে হবে যে আমি কেন এই সমস্ত অন্যায় করেছি। দুই নম্বরে ওই পাপের কাজগুলি ছেড়ে দিতে হবে এবং তিন নম্বরে আল্লাহর সঙ্গে ওয়াদা করতে হবে, আল্লাহ আমি আর জিন্দেগিতে এই সমস্ত কাজ করব না। তো মনে রাখতে হবে তোবা যদি মৃত্যুর গড়গড়া চলে আসে তাহলে তোবা কবুল
হবে না, মৃত্যুর গড়গড়া আগেই আপনাকে তোবা করতে হবে। এই শর্ত সাপেক্ষ যদি মৃত্যুর আগে যদি কেউ তোবা করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবে। এরপরে যদি এখন তো অসুস্থ অবস্থায় ঠিক না, আলোচনা হলো আমাদের, এখন মনে করেন একেবারে শেষ সময় গড়গড়া, মৃত্যুর গড়গড়া চলে এসেছে, তাহলে যারা উপস্থিত তাদের করণীয় কি? এটা ছিল অসুস্থ ব্যক্তি এবং তার আত্মীয় স্বজন তাকে দেখাশোনা করবে, কিন্তু মৃত্যু যে ব্যক্তি মারা যাচ্ছেন, যার এখন একেবারে মালাকুল মওত এসে উপস্থিত হয়েছে, এই সময় যারা উপস্থিত তাদের করণীয় কিছু কাজ আছে। প্রথম কাজ হলো তাকে শাহাদাতের তালকিন দেওয়া, শাহাদাতের তালকিন দেওয়া, কারণ আল্লাহ রাসূল বলছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মান কানা আখিরা কালি আখিরা কালামুহু লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মাউতি দাখালাল জান্নাহ ইয়াউমান মিনাদ দাহরি ওয়া ইন আসাবাহু ক্বাবলা যালিকা মা আসাবা। আল্লাহ রাসূল বলছেন তোমরা তোমাদের মৃত্যু ব্যক্তিদের, মানে মরে যায় নাই, মানে যারা মারা যাচ্ছে এই মুহূর্তে, তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও, কারণ যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুর সময় সে জান্নাতে একদিন প্রবেশ করবে, যদিও তার আগে তার শাস্তি তাকে ভোগ করতেই হোক। যদি মনে করেন শেষে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েই মারায়, আর যদি তার পাপ থেকে যায় তাহলে জাহান্নাম খাটবে, জেলখানায় যেতে হবে, কিন্তু একদিন না একদিন সে জান্নাতে যাবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন মান মাতা ওয়া হুয়া ইয়া আলামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল জান্নাহ, যে ব্যক্তি এই কথা জানবে যে আল্লাহ ছাড়া সত্যিকার অন্য কোনো ইলাহ নেই, তাহলে একদিন সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। এরপরে যেটা কাজ হবে যে তার জন্য দোয়া করা, তার জন্য দোয়া করা এবং মানে খারাপ কিছু না বলা। অনেকে গিয়ে ও লোকটা তো খারাপ ছিল, অমুক ছিল, তমুক ছিল, যদি একান্ত খারাপও হয় তো আপনি চুপ থাকেন, ঠিক কিনা? ভালোই বলা, এই জন্যে সে তার ব্যাপারে খারাপ কিছু না বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা হাদার তুমুল মারিদ আবিল, কোন অসুস্থ ব্যক্তি বা মৃত্যু ব্যক্তির সামনে যদি তোমরা হাজির হও তাকুলু খাইরা, তাহলে ভালোই বলার চেষ্টা করো, ফাইনাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন, কারণ তোমরা যা বলো এর উপরে ফেরেশতারা আমিন বলে, আল্লাহ কবুল করে নাও, আমিন মানে কি আল্লাহ কবুল করে নাও। এই জন্য যদি খারাপ কিছু বলো, তবে খারাপের জন্য ভালো বলতে হবে এমন কথা না, একজন বাক্তার বদমাশার বলবেন যে আল্লাহ খুব ভালো লোক ছিল এমন কথা বলা ঠিক হবে না। এই হাদিসটা ইমাম মুসলিম এবং বাইহাকি রহমতুল্লাহ বর্ণনা করেছেন। এরপরে যখন আমরা শাহাদাত তালকিন দিব, তখন এই কথা না যে শুধু আমরাই পড়ব, বরং তাকে পড়াবো, ওই মৃত্যুমুখী এখন যিনি তাকে পড়াতে হবে। হযরত আনাস থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদা রাজুলান মিনাল আনসার, একজন আনসারী ব্যক্তিকে আল্লাহ রাসূল ওই অসুস্থ সময় দেখতে গেলেন, ফাকালা ইয়া খাল, বলেন হে মামা, কারণ আনসাররা আল্লাহ রাসূলের মামা গোষ্ঠী ঠিক কিনা, বলেন হে মামা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তাহলে বলাচ্ছেন সরাসরি। ফাকালা আখালুন আমান, আমি কি চাচা না খালা মামা? ফাকালা বাল খালুন, বললেন না আপনি আমার চাচা। ফাকাল ফা খাইরুন লি আন আকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, বললেন তাহলে কি আমার জন্য ভালো আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো? ফাকাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, বলেন হ্যাঁ তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তোমার জন্য মঙ্গল। ইমাম আহমদ এই হাদিসটা বর্ণনা করেছে। তাহলে বোঝা গেল যে লা ইলাহা শুধু আমরা বললেই হবে না, যারা উপস্থিত বরং তাকেই পড়াতে হবে। এরপরে যেটা কাজ আমরা অনেকেই করে থাকি কি, ওই সময় কোরআন পড়ার ধুম পড়ে যায় আমাদের, হাফেজ সাহেবদেরকে ডাকো, মুলবি সাহেবদেরকে ডাকো, আর চতুর্দিকে গোল হয়ে আগরবাতি জ্বালাই দিয়ে হ্যাঁ সূরা ইয়াসিন বা অন্য অন্য পড়ো, এটা করা হয় কি না? সূরা ইয়াসিন পড়ার ব্যাপারে এবং কেবলামুখী করে দাও, অনেকে কেবলামুখী করে দেয়, কেবলামুখী করার কোনো দলিল নেই, সূরা ইয়াসিন পড়ার বা কোরআন তেলাওয়াত করার এরকম কোনো দলিল নেই। সূরা ইয়াসিন পড়ার যে হাদিস এসেছে সেই হাদিসটা অত্যন্ত দুর্বল, যেটা গ্রহণযোগ্য না, এর উপরে আমলের যোগ্য না। এজন্য আনজুরাত ইবনে আব্দুর রহমান আন্নাহু শাহিদা সাঈদ ইবনে মুসাইয়্যিব ফি মারাদিহি ওয়া ইনদাহু আবু সালামাহ ইবনে আব্দুর রহমান ফাগশিয়া আলা সাঈদিন আসাঈদিন ফামার আবু সালামা ইউহাউ্বিলা ফিরাশাহু ইলাল কাবা। হযরত জুরা ইবনে আব্দুর রহমান বলছেন যে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা সাঈদ ইবনে মুসাইয়্যিব একজন বড় তাবি অসুস্থ ছিলেন এবং সেই জায়গায় সালামাহ ইবনে আব্দুর রহমান বসেছিলেন, তো উনি বেহুশ হয়ে গেলেন, তো সালামাহ ইবনে আব্দুর রহমান বললেন যে তার ওই বিছানাটা কেবলামুখী করে দেওয়া হোক, করে দেওয়া হলো। আফাকা, এবার হুশ ফিরে আসলো, ফাকালা হাওয়ালতুম ফিরাশি, কি ব্যাপার আপনারা আমার বিছানাটা? ফাকালা আরাহু বিইলমিক, হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব আবু সালামাকে বললেন মনে হয় আপনার জানা অনুসারে এটা করা হয়েছে, ফকাল আনাবার তুমারে, আমি তাদেরকে অর্ডার দিচ্ছি আপনারা এইটাকে ফিরে দেওয়া, কেবলামুই করে দেওয়া। ফামারা সাঈদুন আন ইউআদা ফিরাশা ফিরাশ, বললেন না আমি যেভাবে ছিলাম ওইভাবে করে দাও। তাহলে বোঝা গেল যে কেবলামুখী করে দেওয়া, সূরা ইয়াসিন পড়া বা হাফেজ সাহেবদেরকে ডেকে এসে কোরআন তেলাওয়াত করা, আগরবাতি জ্বালায় দেওয়া, এই সমস্ত কাজ বা ওই কি বলে মাথার উপরে কোরআন মাজিদ রেখে দেওয়া, আছে অনেক কিছু কিনা, এইগুলির কোনোই প্রমাণ নেই। এরপরে যেটা কাজ হবে যে যদি কাফের হয় তাহলে তাকে ইসলামের দাওয়াত দেওয়া। আপনি অসুস্থ অবস্থায় বা মৃত্যুর প্রাককালে কোনো কাফেরে যদি মারা যায় আপনি তার কাছে যান, গিয়ে বলেন মুসলমান হয়ে যাও, তোমার পরকাল নষ্ট হয়ে যাচ্ছে এবং সেই সময় যদি লাইন আমরা পড়তে পারে খালাস তো জান্নাত, কারণ তার তার কোনো আমল নেই। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত আনাস বলছেন যে আল্লাহ রাসুল কানা গোলামুন ইয়াহুদিউন ইয়াখদিমু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফামারে, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ইহুদি বাচ্চা, ছোট বাচ্চা রাসুলের খিদমত করত। ফাতাহু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউদুহু, দেখেন কাফের ইহুদি, এবং ইহুদিরা জানেন আজকে সারা বিশ্বে ইহুদিরা কি করতেছে আপনারা তো খবর রাখছেন কিনা, হ্যাঁ ইহুদি একটি সন্তান রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করত। তাহলে বোঝা যাচ্ছে কোন মুসলিম দিয়ে খিদমত না যায় আছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অসুস্থ আল্লাহ রাসূল তাকে দেখতে গেলেন, ফাকাদা ইনদা রাসিহি, গিয়ে মাথার কাছে গিয়ে বসলেন, ফাকাদা আসলিম, হে বাচ্চা হে বৎস বা হে শিশু বাবা লোক ইসলাম গ্রহণ করো। ফানাযারা ইলা আবিহি ওয়া হুয়া ইনদা, ওর বাবা বসেছিল ইহুদি, তো একবার বাবার দিকে দেখতেছে, বাবার দিকে দেখতেছে মানে অনুমতি চাচ্ছে, বাচ্চা কাচ্চা অনেক সময় কিছু দিলে বাবা মার দিকে দেখে না, মানে নাও বা কিছু অনুমতি চাই, তো অনুমতি চাচ্ছে। ফাকায় লাহু আতি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা আসলাম, তো ইহুদি বাবা বলল বেটে ছেলেকে ইসলাম গ্রহণ করে হলো, কারণ তারা জানতো যে ইসলাম সত্য ধর্ম, এখনো তারা জানে ইসলামের মধ্যে কোন প্রকার সন্দেহ নেই, এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম যে আল্লাহর প্রিয় ধর্ম শেষ ধর্ম সবকিছু জানে, কিন্তু তারপরেও তারা বদমাশি এবং মক্কর করে তারা এটাকে অমান্য করার চেষ্টা করে। ফাসলামা, সেই যুবকটি ইসলাম গ্রহণ করলো বা সেই বালকটি, ফখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল এই কথা বলতে বলতে বাইর হলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সেই আল্লাহর সমস্ত প্রশংসা যেই মহান রব্বুল আলামিন এই শিশু বা এই বালকটিকে জাহান্নাম থেকে রেহাই দান করলেন। ফালাম্মা মাত, ওই বাচ্চাটা যখন মারা গেল, কালা সাল্লু আলা সাহিবিকুম, আল্লাহ রাসূল বলেন এ তোমাদের বন্ধু তোমাদের সাথে, এবার সে মুসলমান হয়ে মারা গেছে, তার জানাজার নামাজ পড়ো। বুখারি হাকিম বাই হাকি আহমাদ হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে অন্য বর্ণায় আছে যে ওই আল্লাহর প্রশংসা করতেছি যে মহান রব্বুল আলামিন আমি মুহাম্মাদের মাধ্যমে তাকে জাহান্নামের আগুন থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিব ঠিক শেষ মুহূর্তে যখন মারা যাচ্ছে চেষ্টা করেন নাই, একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওদিকে আবু জাহাল আবু উমাইয়াকে বড় বড় কাফের দলরা বলছে না তুমি তোমার শেষ বা আপনি আপনার বাবা দাদার ধর্ম ছেড়ে দিবেন, এটা কেমন কথা, যাই হোক শেষ পর্যন্ত কুফুরির উপরেই ইন্তেকাল হয়েছিল। এবং এই জন্যে আল্লাহ রাসূলকে সে অধিক সহযোগিতা করার কারণে কেয়ামতে জাহান্নামে সবচাইতে জাহান্নামীদের সবচাইতে সহজ এবং আসান যেটা আজাব হবে কষ্ট হবে সেটা হবে আবু তালেবের, আর সেটা হবে কি, তাকে দুইটি লোহার জুতা গরম করে দিয়ে পায়ে পরে দেওয়া হবে এবং তার কারণে তার মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে, এটাই হলো সবচেয়ে সহজ আজাব ওই জাহান্নামে, আর কঠিন কোনটা সেটা আপনারা ভালো করেই বোঝেন। তাহলে এই কাজগুলি আমাদের খেয়াল রাখতে হবে, যারা উপস্থিত এই মৃত্যুর মুখে যিনি যাচ্ছেন তার ব্যাপারে আমাদের খেয়ালগুলি রাখতে হবে। এবার যখন এই দুনিয়া ত্যাগ করবে, এবার মনে করেন দুনিয়া ত্যাগ করলো মারা গেল, তখন আমাদের কি করা দরকার, যারা উপস্থিত তাদের কি করা দরকার, প্রথম কাজই হচ্ছে তার চোখ দুটিকে বন্ধ করে দেওয়া, কি করা, এবং তার জন্য দোয়া করা, চোখ বন্ধ করা এবং কি করা, তার জন্য দোয়া করা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা আবি সালামা, উম্মে সালামার স্বামী আবু সালামা যখন ইন্তেকাল করলেন তা আল্লাহ রাসূল গিয়ে দেখেন হাজির, মারা গেছে গিয়ে হাজির, ওকার শাক্কা বাসারু, তার চোখ দুটি কি ছিল, খোলা ছিল, আগমাদাহু, আল্লাহ রাসূল চোখ দুটিকে বন্ধ করে দিলেন। প্রথমবার কাল বললেন ইন্নার রুহা ইদা কুবিদা তাবিআহুল বাসার, যখন আত্মা বাইর হয়ে চলে যায় তখন চোখ দুটি দেখে থাকে তার দিকে, যখন আত্মা বাইর হয়ে যায় ওই রুহের দিকে তখন চোখ দেখে থাকে, আর এই জন্য চোখ দুটা খোলা থাকে, আর মরে গেলে তো শেষ আত্মার নড়াচড়া করার বুদ্ধি নেই, এই জন্য চোখ খোলাই থাকে। এই জন্য আল্লাহ রাসূল কি করছে বলছেন, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ বন্ধ করে দিলেন, এই জন্যে কেউ যদি মারা যায় চোখ খোলা থাকে তাহলে চোখ দুটা কি করতে হবে, বন্ধ করে দিতে হবে এবং তার জন্য দোয়া করতে হবে। আমি সংক্ষিপ্ত করছি কারণ সব হাদিস উল্লেখ করলে সময় অনেক লাগবে, এই হাদিসটা ইমাম মুসলিম আহমাদ বর্ণনা করেছে। এরপরে যেটা কাজ এবং তার জন্য দোয়া করতে হবে, আল্লাহ মাগফিরলি আবি সালামা, আল্লাহ রাসূল দোয়া করেছেন আল্লাহ মাগফিরলি আবি সালামা ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিইন ওয়খলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন ওয়াগফির লানা ওয়ালাহু ইয়া রাব্বাল আলামিন ওয়াফসাহ লাহু ফি কবরিহি ওয়ানফির লাহু ফি। এই দোয়াগুলি আল্লাহ রাসূল আবু সালামার জন্য করেছিলেন। তাহলে আপনি যখন এই মৃত্যু ব্যক্তি মারা যাবে যখন কেউ, তখন তার চোখ দুটো ঢেকে দিতে হবে এবং তার জন্য দোয়া করতে হবে। এরপরে যেটা কাজ সেটা হলো একটা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, পুরো আপদ মস্তক পুরো ঢেকে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিনা তুফিয়া সুজ্জিয়া বি বুরদি হিবরা, হিবরা বলা হয় ওই স্টেপ চাদর আর কি, সাদার মধ্যে কালো বাজে কোনো রঙের আর কি, তো ওই ডোরা, ওই ডোরা দিয়ে আল্লাহ রাসূলের আপন মস্তক ঢেকে দেওয়া হয়েছিল। এই হাদিসটা বুখারী মুসলিমে এবং বাইহাকিতে রয়েছে। তবে মনে রাখতে হবে যদি মহরম অবস্থায় ইন্তেকাল করে, মনে করেন উমরা করার জন্য ইহরাম বেঁধেছিল বা হজ করার জন্য ইহরাম বেঁধে এখন মারা গেছে, তাহলে তার মাথা ঢাকা চলবে না। আল্লাহ রাসূল বলছেন যে ফাইন্নাহু লা ইওয়াত্তা, হ্যাঁ যদি কেউ মারা যায় মহরম অবস্থায় তাহলে তার কি করা যাবে না, মাথা ঢাকা যাবে না এবং তাকে কোনো প্রকার সেন্ট তার ব্যবহার করা যাবে না। এটা বুখারী মুসলিমের হাদিস। এরপরে যেটা কাজ হবে সেটা হলো যে তাকে এবার তার স্থানে পৌঁছাবের জন্য, তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে তাড়াতাড়ি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসরে বিল জানাজা, তোমরা জানাজা তাড়াতাড়ি করো, এটাকে দেরি করো না। তিনটি কাজ রয়েছে, তার মধ্যে একটি কাজ যেগুলি তাড়াতাড়ি করতে হয়, তার মধ্যে একটা হলো কেউ যদি মারা যায় তাকে তার স্থানে পৌঁছে দিয়ে আসো। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি ভালো হয় তো বলে তা সে বলতে থাকে তোমরা আমাকে আমার ঘরে তাড়াতাড়ি পৌঁছে দিয়ে আসো, এবং কেউ যদি ওয়ালাইকুম আসসালাম, কেউ যদি খারাপ থাকে তো বলে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, যাই হোক এভাবে বলতে থাকে। এই জন্য আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাসূল বলছে ইজা মা তাহাদুকুম ফালা তাহবিসু, কেউ যদি মারা যায় তোমাদের তাকে রোকে রেখিও না, তাকে বন্ধ করে রেখো না, ওয়াসরু বিহি ইলা কবরিহি, তাকে কবরে তাড়াতাড়ি নিয়ে যাও। এরপরে যেটা কাজ আমাদের, এই হাদিসটা যঈফ, যে হাদিসটা আপনার কাছে উল্লেখ করলাম, কিন্তু অন্যান্য সহিহ হাদিসে আছে তার তাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যেতে হবে। এরপরে যেটা কাজ হবে, যে ব্যক্তি যেখানে মারা যাবে তাকে সেখানেই সমাধি করা, মারা গেল সৌদি পাড়ায় দেন বাংলাদেশ, এটা কিন্তু নিয়ম না। নিয়ম হলো যে যেখানে মারা যাবে তাকে সেখানেই দাফন কাফন করা। উহুদের যুদ্ধে যে সমস্ত শহীদরা মারা গিয়েছিলেন, অনেক আত্মীয় স্বজন তাদের আত্মীয় স্বজনকে মদিনায় নিয়ে হাজির, উহুদ তো দেখেছেন আপনারা, উহুদ মদিনা থেকে দূরে একটু দূরে। আল্লাহ রাসূল বললেন না, যারা আত্মীয় স্বজন নিয়ে এসেছিল আপন আপন লাশ বললেন না ফেরত দাও, ঘোড়ায় নিয়ে যাও, সবাই নিয়ে গেল আবার কোথায় উহুদে, এবং সেখানেই আল্লাহ রাসূল তাদেরকে দাফন কাফন করেছিলেন। ঠিক এইভাবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মা তার ভাই মারা গিয়েছিলেন ওই হাবাসা আবেসিনিয়া বা যেটা ইথিওপিয়া, তো সেখান থেকে নিয়ে এসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর দিয়েছিলেন, এবং সেই কবর দেওয়ার পরে আল্লাহ রাসূল হাদিস স্মরণ করে তিনি বলেছিলেন মা আজিদু ফি নাফসি আও ইহজিনুনি ফি নাফসি ইল্লা আন্নি ওয়াদাতু আন্নাহু কানা দুফিনা ফি মাকানি, আমি ভালোবাসি, আমার ভালো এটাই লাগে যদি তাকে তার জায়গাতেই কবর দেওয়া হতো। এটা বাইহাকি সহিহ সনদে বর্ণনা করেছেন। এই জন্যে যে যেখানে মারা যাবে সেখানেই কবর দেওয়া। হ্যাঁ, তবে যদি এমন জায়গায় মারা গেছে যেখানে কেউ গোসল দেওয়ার নেই, ওখানে কোনো কবর মানে করেন কি বলে ওটাকে কবরস্থান নেই, তাহলে কি করবে? মানে এমন এক দেশে মারা গেছে, হঠাৎ সফরে গেছে মারা গেছে, সেখানে কোনো কবরস্থান নেই মুসলমানদের, সেখানে কেউ দাফন কবর করার কারণ নেই, কেউ জানে না, তার জানাজা পড়ার কেউ নেই, তো কি করবে? তাহলে তার দেশে নিয়ে আসবে। কিন্তু যদি সেখানে দাফন কবর করার নিয়ম থাকে বা সেখানে জায়গা থাকে তাহলে সেখানে তাকে দাফন করতে হবে। এরপরে যেটা কাজ হবে, যদি তার কোনো ঋণ থেকে যায় তাহলে এই ঋণ কি করতে হবে, পরিশোধ করতে হবে। যদি ঋণ থেকে যায় তাহলে ঋণ পরিশোধ করতে হবে। হযরত সাদ ইবনুল আতওয়াল রাদিয়াল্লাহু তাআলা বলছেন আন্না আখাহু মাতা ওয়া তারাকা 300 দিরহাম ওয়া তারাকা আলাম, বলছেন যে তার ভাই মারা গেছে 300 দিরহাম রেখে, ওয়া তারাকা আলাম ছেলে মেয়েদেরকে রেখে গেছেন, ওয়ালা ফারাদতু আন উনফিকাহা আলা আয়ালিহি, তো আমি মনে করলাম এই পয়সাগুলি কি করি তার ছেলে মেয়ে যারা আছে ওদের কাছে ওদের উপরে খরচ করবো। কালা ফাকাল আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আখাকা মাহবুসুন বিদাইনিহি, আল্লাহ রাসূল বললেন তোমার ভাই তার ঋণ দিয়ে কি রয়েছে, বেষ্টিত রয়েছে, ফাযহাব ফাকদি, যাও তার আগে ঋণ পরিশোধ করো, আনহু ফাযহাবতু ফাকদাইতু আনহু, এরপরে আমি গিয়ে তার ঋণ পরিশোধ করে দিলাম। সব কিছু আদা করেছি কিন্তু দুইটা দিনার আদা করি নাই। ইদাত হুমা ইমরাতুন, একজন মহিলা দাবি করছে যে আমি দুই দিনার তোমার ভাইয়ের কাছে পাবো। এই দুইটা ব্যতিরিকে যত ঋণ ছিল সব পরিশোধ করেছি, এবং ওই মহিলার কোন দলিল কিচ্ছু নেই, সে যে পাবে তার কোন দলিল নেই, কোন সাক্ষী নেই। ক্বালা আতিহা ফাইন্নাহা মুহিক্কা, যাও তার দুই দিনার পরিশোধ করো, সে যা বলেছে সত্যই বলেছে। অফি রিওয়ায়াতিন সাদিকা, সেই মহিলা সত্যবাদী, তার সেই দিন পরিশোধ করো। দেখা গেল, দেখা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর অনেক ঘটনা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, ঋণ পরিশোধ ছাড়া তার জানাজার নামাজ আদা করতেন না কোনো মৃত্যু ব্যক্তির। এই জন্য যদি ঋণ থেকে যায় তাহলে সেটা আদা করতে হবে তার সম্পদ থেকে। এরপরে যেটা মোটামুটি এগুলি হবে আমাদের কাজ। এরপরে আমরা আসি, যারা উপস্থিত থাকবো আমাদের কি করা যায়, এগুলি তো করণীয়, কি কি কাজ করা যায় আমাদের, এগুলি করণীয় আমাদের করতে হবে। এবার হলো যে কি কি কাজ করা আমাদের জন্য যারা উপস্থিত যায়। প্রথমত যায় হলো যে তার মুখ খুলে, এখন তো ঢেকে রেখেছিলেন পুরাটা, ঠিক না, ঢেকে দিয়েছেন, এবার তার ওই মুখ খুলে কপালের মধ্যে চুমু দেওয়া কি রয়েছে, জায়েজ রয়েছে। এবং তিন দিন যাবত শোক পালন করা, কাঁদা জায়েজ রয়েছে, কিন্তু চোখ দিয়ে পানি পড়বে, অন্তর দুঃখিত হবে, কিন্তু কোনো প্রকার চিল্লাচিল্লি করা যাবে না। পরে আসতে সেগুলি হযরত জাবির ইবনে আব্দুল্লাহ সাহাবী বলছেন, ক্বালা লাম্মা কুতিলা আবি, আমার বাবা যখন শহীদ হয়ে গেছিলেন, জাল তো আকশিফু তাওবা আন ওয়াজহিহি আবকি, তোমার বাবার চেহারার কাপড়টা খুলে আমি কাঁদতেছিলাম। ওয়া নাহাউনি ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানহানি, তো জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন যে সবাই আমাকে নিষেধ করছিল, এই খবরদার খোলো না, কিন্তু আল্লাহ রাসূল সেখানে উপস্থিত, তিনি আমাকে নিষেধ করেন নাই। ফামারা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা, আল্লাহ রাসূল অর্ডার করলেন তাকে উঠা হলো। ফাজালতু ফাজালাত আম্মি ফাতিমাতু তাবকি, তোমার ফুপি ফাতেমা কাঁদতে শুরু করলো। ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবকিন, তুমি কাঁদতেছো, আওলা তাবকিন, অথবা না কাঁদো, মা জালাতিল মালাইকাতু তুদিল্লুহু বিআজনিহাতিহা হাত্তা রাফাতুমু, তোমরা উঠার আগ পর্যন্ত ফেরেশতারা তাকে তাদের ডানা দিয়ে ঢেকে রেখেছিল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে ঠিক এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে, ঘরে এসে প্রথমেই ঘরে ঢুকে মা আয়েশা বলছেন যে ওই চাদরটা উঠাই দিয়ে আল্লাহ রাসূলের চুমা খেয়েছিলেন, বলেছিলেন হে আল্লাহ রাসূল, আপনি পবিত্র, যেমন জীবিত অবস্থায় মৃত্যুর পরও আপনি পবিত্র। এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে ছোটাছুটি করতেছিলেন, বলতেছিলেন যে না, আল্লাহ রাসূল মারা যান নাই, এবং তিনি বাইরে গিয়ে জনতার সম্মুখে তিনি ভাষণ রাখলেন যে না, মাংকানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্নাহু মাত, যারা মুহাম্মাদের ইবাদত করতে, জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছে, ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুন কাইয়ুম লা ইয়ামুত, আর যারা আল্লাহর ইবাদত করো মনে রাখো আল্লাহ চিরজীব চিরঞ্জীব এবং সবকিছুর ধারক, তিনি কখনই ইন্তেকাল করেন না। এরপরে হযরত আয়াত পড়লেন কোরআনের, মারাই যায়নি, বাকায়দা নামাজ পড়েন, অনেক কিছু করেন, এমনও বলেছে বেয়াদবরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির সঙ্গে বাকায়দা জেমা স্ত্রী সহবাসও করেন, বলেন নাউজুবিল্লাহ, এই ধরনের বেয়াদবি কথাবার্তা বলতে তাদের এই বাতিল আকীদাকে প্রমাণ করতে তারা চায়, এর পক্ষে কোনই সহি দলিল নেই। যাই হোক, এই জন্য মনে রাখতে হবে যে কাদার সময় চোখ দিয়ে পানি পড়বে, কিন্তু চিল্লাচিল্লি করা যাবে না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর ছেলে যখন ইব্রাহিম মারা গেল, 17 মাসের সন্তান, তখন আল্লাহ রাসূল গেলেন এবং সে কোলে নিয়ে ওই অবস্থাতে মারা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে লাগলেন, চোখ দিয়ে পানি বইতে লাগলো, আল্লাহ রাসূলকে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ফাজা আলাত আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলিফান, আল্লাহ দুই রাসূলের দুই চোখ দিয়ে পানি বইতেছিল। ফাকাল লাহু আব্দুর রহমান ইবনে আউফ ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান বিন আউফ সাহাবী বললেন আপনিও কাঁদতেছেন? হ্যাঁ, ফাকাল ইয়া আবনা আউফ, হে আব্দুর রহমান বিন আউফ, ইন্নাহা রাহমা, এটা তো হচ্ছে ভালোবাসা, দয়া, সুম্মা আতবাহা বি উখরা, ফাকাল ইন্নাল আইনা তাদমা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার চোখ তো অসুসজল হচ্ছে, ওয়া কালবু ইয়াহজুন, এবং অন্তর আমার কি ব্যতীত, ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদা রাব্বুনা, এমন কথাই তো বলতেছি যেটার মাধ্যমে আল্লাহ কি খুশি হন। ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লা মাহজুনুন, হে ইব্রাহিম আমার সন্তান, তুমি এই তুমি আমাদেরকে আমার আমাদের বিরহে তোমার বিরহে আমরা বড় দুঃখিত, আমরা বড় ব্যথাতুর। এই জন্য কেউ যদি মারা যায় কামে যাবে, চোখ দিয়ে পানি পড়বে, ব্যথা থাকবে, কিন্তু আপনার চিল্লা ফাল্লা করা যাবে না, যেটা পরে আমাদের আসতেছে। হযরত আব্দুল্লাহ বিন জাফর বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমহালা আলা জাফারিন সালাতাতা আন ইয়াতিয়াহুম সুম্মা আতাউ ফাকালা লা তাবকু আলা আখি বাদাল ইয়াউম। হযরত আব্দুল্লাহ বিন জাফর বলছেন যে আমার বাবা যখন মারা গেলেন জাফর, আল্লাহ রাসূল তিন দিন আমাদেরকে অনুমতি দিলেন কাঁদা, দুঃখ করা, চিন্তা ভাবনা করা বা ব্যথাতুর থাকা, কি বলে ওটাকে, শোকাতুর থাকা। সুম্মা আতাহুম, তিন দিন পরে আল্লাহ রাসূল তাদের কাছে আসলেন, ফাকালা লা তাবকু আলা আখি। হযরত জাফর কিন্তু রাসূলের কি ছিলেন, চাচাতো ভাই ছিলেন, আবু তালেবের ছেলে, হযরত আলীর ভাই, বড় ভাই। বলেন খবরদার আর কাঁদবে না, লা তাবকু আলা আখি বাদাল ইয়াউম, আজকের পরে আর কাঁদবে না, তবে যদি স্ত্রী হয় তাহলে চার মাস দশ দিন কি করতে পারবে, শোকাতুর থাকতে পারবে, সে শোক পালন করতে পারবে। আত্মীয় স্বজনের জন্য মাত্র কয়দিন, তিন দিন, যখন থেকে মরবে তখন থেকে নিয়ে ওই সময় পর্যন্ত, এটাই জায়েজ, এর অতিরিক্ত জায়েজ না। এরপরে যেটা করণীয় আমাদের, যে সমস্ত কাজ আত্মীয় স্বজনের করা একান্ত জরুরি, তার মধ্যে প্রথম দুইটা কাজ জরুরি। একটা হলো যে ধৈর্য ধারণ করা, যিনি মারা গেছেন তো গেছেন, যারা বেঁচে আছেন ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর ফয়সালার উপরে কি করতে হবে, সন্তুষ্টি থাকতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। সূরা বাকারা 155 এবং 155 থেকে 157। আল্লাহ বলছেন তোমাদের আমি পরীক্ষা করে থাকি ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, তোমাদের সম্পদের এবং তোমাদের আত্মীয় স্বজন বা তোমাদের জীবন নিয়ে, তোমাদের ফলফলারিকে কমাই দিয়ে। কিন্তু মনে রাখবে অবশ্যই সোয়াবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য রয়েছে শুভ সংবাদ, যাদের মুসিবত আসলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য যেটা কাজ হবে যে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ফয়সালার উপরে কি সন্তুষ্ট থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার বাচ্চা মারা গেছে, তো কবরের পাশে বসে বসে কাঁদতেছে। فقال لها اتق الله واصبري الله رسول বললেন এই মহিলা, আরে আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। فقالت اليك عني فانك لم تصب بمصيبتي, আর আপনি আপনার কাছে যান, আপনি আপনার তো দেখেন, আপনার তো আমার মুসিবত পৌঁছে না, এই কাজে আপনি এটা কইতেছেন। ওই মহিলা কিন্তু قال ولم تعرفه, ওই মহিলা আল্লাহ রাসূলকে জানতো না যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। فقيل لها هو رسول الله صلى الله عليه وسلم, ওই মহিলাকে পরে বলা হলো আরে জানো কি, যাকে তুমি এমন শক্ত কথা বলেছ তিনি কে তুমি জানো, তিনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাকাদাহা মিসলুল মাউত, ওই মহিলা একেবারে মৃত্যুর মতো, একেবারে মনে মৃত্যু চেপে বসলো তাকে, এমন কষ্ট। ফাআতাত বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালাম তাজিদ ইনদাহু বাওয়াবিন, তো আল্লাহ রাসূলের দরবারে এসে হাজির বাড়িতে, আল্লাহ রাসূলের তো বাড়ি জানেন, আজকাল তো আর রাজা বাদশাহদের বাড়ি না, বলছেন ওই মহিলা যে সেই মহিলা রাসূলের দরবারে কোনো ওই গেটম্যান, ওই কি বলে ওটাকে, দারওয়ান বা কেউ ছিল না। ফাকালাতি ইয়া রাসূলুল্লাহ ইন্নী লাম আরিফ, এবার ওজর পেশ করছে, ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু আপনাকে চিনি না, এই জন্য এমন শক্ত কথা বলেছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না সাবরা ইনদা আউয়ালিস সাদমা, জেনে রাখো ধৈর্য ধারণ তো প্রথম চোটেই, প্রথম যখন বিপদ আসবে তখনই ধৈর্য ধারণ করা, পরে কেন্দে কেটে চিল্লে ফিল্লে পরে ধৈর্য ধারণের কোনো মূল্য নেই, ঠিক কিনা? এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। এবং বিশেষ করে যারা যাদের ছেলে মেয়েরা মারা যাবে, কেউ যদি ধৈর্য ধারণ করে তার অনেক সব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়ামুতু লি আহাদি মিনাল মুসলিমিনা সালাসাতুম মিনাল ওয়ালাদ ফাতামুসসুহুন নার ইল্লা তাহিল্লুহুল কসম, কারো যদি তিনটা বাচ্চা মারা যায় তাহলে তাকে আগুন স্পর্শ করবে না, হ্যাঁ তবে আল্লাহ যে কসম খাইছে যে যে অন্যায় করবে তাকে একবার যেতে হবে, শুধু চুভাবে আর উঠাই নিয়ে তাকে জান্নাতে দিবে, কিন্তু তাকে আগুন চিরস্থায়ী তাকে পুড়াবে না। বুখারী মুসলিম বা একের হাদিস, অন্য বর্ণনা আছে হযরত আবু হুরায়রা থেকে, মা মিন মুসলিমিন ইয়ামুতু লাহা মামিন মুসলিমাইন ইয়ামুতু লাহুমা সালাতাতুম মিনাল ওয়ালাদ লাম ইয়াবলুগুল হিনসা ইল্লা আদখালাহুমুল্লাহু আবওয়াইহিম আবওয়াইহিমুল জান্নাহ বিফযলি রাহমাতি, কোন বাবা মার যদি তিনটে বাচ্চা মারা যায়, নাবালক বাচ্চা আর কি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এবং তার বাবা মাকে কি জান্নাতে প্রবেশ করাবেন তার রহমতে। কালা ওয়া ইয়াকুনু আলা বাবি মিন আবওয়াবিল জান্নাহ, ওই বাচ্চারা জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে, ইউকালু লাহুম উদখুলুল জান্নাহ, বলা হবে আল্লাহ এই জান্নাতে, তাদের বলা হবে জান্নাত তুমি চলে যাও, দাঁড়িয়ে আছো কেন, কিসের অপেক্ষা করতেছো? ফায়াকুলুনা হাত্তা ইয়াজিয়া আবাওয়ানা, না আমরা জান্নাতে যাব না যতদিন পর্যন্ত আমাদের পিতামাতা আমাদের কাছে হাজির না হবে। ফায়াকুলু লাহুম উদখুলুল জান্নাত আনতুম ওয়া আবাওয়াকুম বিফযলি রাহমাতিল্লাহ, বলা হবে যাও তোমাদের বাবা মা এবং তোমরা সবাই আল্লাহর রহমতে জান্নাতে চলে যাও। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন আইয়ুমা ইমরাতিন মাতাত লাহা সালাতাতুন মিনাল ওয়ালাদ কানু হিজাবা মিনান নার, কোন মহিলা যদি তিনটা বাচ্চা মারা যায় তাহলে তারা জাহান্নামের আগুনের জন্য পর্দাস্বরূপ হয়ে যাবে। কালাত ইমরাতুন ওয়া ইসনান, একজন মহিলা বলল আল্লাহ রাসূল যদি দুইজন মেয়ে দুইজন বাচ্চা যদি মারা যায়, কালা ওয়া ইসনান দুইজনও যদি হয় তবু, অন্য বর্ণায় আছে যে আল্লাহ রাসূল এক মহিলা বলছেন যে যদি আমরা একজনের কথা বলতাম তো তবুও মনে হয় আল্লাহ রাসূল বলতেন যে একজনও। হ্যাঁ এই জন্যে ইন্নাল্লাহা লা ইয়ারদা লি আবদিহিল মুমিন ইযা যাহাবা বিসফাইহি বিসফিহি মিন আহলিল আরদ ফাসাবারা ওয়া হতাতাবা বিসাওয়াবিন দুনাল জান্নাহ, আল্লাহ রাসূল বলছেন কোন বান্দার যখন তার কলিজার টুকরাকে যখন নিয়ে যাওয়া হয়, যখন ইন্তেকাল করে, ধৈর্য ধারণ করে এবং সওয়াবের যদি সে আশা করে, তা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ছাড়া অন্য কিছু আর তাকে দান করবেন না, জান্নাত তাই দিবেন। যাই হোক, দুই নম্বরে যেটা কাজ হবে সেটা হবে যখনই মৃত্যুর খবর শুনবে তখন কি করা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া, বুঝে আসছে, এই দোয়াটা পড়তে হবে। এরপরে মহিলা যদি হয় তাহলে মহিলা চার মাস দশ দিন সে শোক পালন করবে, কিন্তু এর মানে এই না যে সে কোনো প্রকার সৌন্দর্য বা সে কাপড় চোপড় বা এটা ওটা পড়বে না, ওই সাদা কাপড় পরে থাকবে, আমার দেশে তো আছে মরে গেলে সাদা কাপড় পরে নিল, চুরি টুরি নাক যা আছে সব খুলে ফেললো, এ সমস্ত নিয়ম কি, সে শোক করবে। এরপরে যখন ইদ্দত শেষ হবে চার মাস দশ দিন, সে নিজেকে সাজতে পারে, গুজতে পারে, অন্যের কাছে বিয়ের জন্য প্রস্তাব দিতে পারে, অসুবিধা কিছুই নেই, জায়েজ রয়েছে। অনেকেই মনে করে, আমাকে একদিন জিজ্ঞেস করছিলেন কে যেন, যে আমি তো বিদেশে এসেছি, আমার মার জন্য চুরি কিনতে চাই, আমার বাবা কিন্তু মারা গেছে, বিধবা, জায়েজ কিনা, অসুবিধা কি, তবে চুরি পুরো যদি আপনার মা বাইরে মানুষ দেখে বেড়ায় সেটা হারাম, কিন্তু জায়েজ আছে পরে অসুবিধা কি, চার মাস দশ দিন পার হয়ে যাবে বলে হা তাহলে জায়েজ আছে, অসুবিধা নেই। এজন্যে মনে রাখতে হবে যে আমরা যেন একেবারে মারা গেছে মানে ওরেও দুনিয়ার মানে মানুষের মৃত্যু তিন রকম হয়, একটা তো আসল মরণ গেছে গা, আর একটা মরণ সামাজিক মরণ, সবাই মরে গেছে মানে তার জিন্দা একটু মরে গেছে, সামাজিক ভাবে মানুষের মানুষের মরণ হয়, আর একটা মানুষের কি হয় আধ্যাত্মিক আর্থিক মরণ হয়ে যায়, মানে মানসিক মরণ যেটা আর কি, মরে গেছে খালাস, এই ধরনের জন্য না হয়, সে যাই রয়েছে চার মাস দশ দিন, কিন্তু এরপরে সে অন্য জায়গায় বিয়ে বা এসে আমার একটা সেটা ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখবেন কোনো মহিলা যদি স্বামী মরে যাওয়ার পরে অন্য জায়গায় বিয়ে না করে, যদি তার স্বামী জান্নাতি হয় এবং সেও জান্নাতি হয় তাহলে দুইজনেই একই সঙ্গে আবার জান্নাতে থাকতে পারবে, ওই স্বামীর সঙ্গেই থাকতে পারবে, তবে যদি অন্য স্বামী গ্রহণ করে তাহলে কিন্তু আগের স্বামীর সঙ্গে আর জান্নাতে থাকতে পারবে না যদি জান্নাতি হয়, তবে পরের স্বামী যদি জান্নাতি হয় তাহলে তার সঙ্গে হবে, আর যদি জান্নাতি না হয় তাহলে অন্য কোন জান্নাতি পুরুষের সঙ্গে হবে, কিন্তু আগের স্বামীকে সে পাবে না, ওটা আলাদা মশলা। যাক আর পাঁচ মিনিট আপনার আলোচনা করবো, ক্যাসেটটাও শেষ হয়ে যাক। যে সমস্ত কাজ করা হারাম, এগুলি তো হলো আপনাদের জায়েজ কি করণীয়, যে সমস্ত কাজ আত্মীয় স্বজনের জন্য করা হারাম, প্রথম যেটা সেটা হলো কি, বিলাপ করে কাঁদা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরবাতুন ফি উম্মতি মিন আমরিল জাহেলিয়া, আমার উম্মতে চারটি জাহেলিয়াতের কাজ থাকবে, লা ইয়াতরুকুনাহুন, এই চারটি কাজ এরা ছাড়বে না, আল ফখরু ফিল আহসাব, বংশ নিয়ে কি করা, ফখর করা, আরে বেটা জানো আমি চৌধুরী বংশের পোলা, হ্যাঁ অত্যানু ফিল আহসাব, আবার কেউ আছে আর কইস আমার বংশটাই তো চোরের বংশ আর আমি কত ভালো হব, এটাও নিষেধ। ওয়াল ইসতিসকাউ বিন্নুজুম, আর তারকার মাধ্যমে কি করা, জ্যোতিষীর মাধ্যমে পানি চাওয়া, এই তারা উঠছে এই কালকে পানি হবে। ওয়ান্নিয়াহা, আর কি বিলাপ করে কাঁদা, জাহিলিয়াতের যুগে এক শ্রেণীর মহিলা ভাড়াতে পাওয়া যেত, ওরা ওই কাজ করে বেড়াত। এখন যেরকম আপনার দেশে ভাড়াটা হুজুর পাওয়া যায় না, কেউ মারা গেলে কোরআন পড়াই নেন, ওরকম ভাড়াটা কাঁদার জন্য পাওয়া যেত, ওই নিয়ে আসতো বসে দিত, বিলাপ করে কাঁদত, যা পাহাড় পর্বত কত কিছু, এই ছিল ওই ছিল, ওটা তো মুক্তা হলো, বেঁচে থাকলো মুক্তা হতো, কাঁদে না অনেকে আসে, বিশেষ করে মহিলাদের মধ্যে আয়রে বাপরে মারে করে অনেক চিল্লাচিলি করে, এগুলি সম্পূর্ণ জাহিলিয়াতের কাজ, এগুলি নিষেধ। অকাল আন্নাই হাতি দালাম তাতুব কাবলা মাউতিহা, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি এইভাবে বিলাপ করে কাঁদনেওয়ালা কেউ যদি তোবা করে মারা তোবা না করে মারা যায়, তো কাম ইয়াউমাল কিয়ামা আলাইহা সিরবানু মিন কাতিরান, তাহলে কিয়ামতের দিন সে উঠবে আর ওই আলকাত্রার তাকে কি করা হবে, পোশাক পরে দেওয়া হবে। ওয়াদির উম মিন জারাব, আর জারাবের জারাব বলা হয় ওই খুজলি আছে না, পাচড়া বা এই ধরনের মানে ইয়া, ওই ধরনের একটা দায়িত্ব করা হবে, ওই ইয়া পরে দেওয়া হবে, একটা বর্ম পরে দেওয়া হবে। এই জন্যে হাদিস ইমাম মুসলিম বাইহাকি বর্ণনা করেছেন। অন্য হাদিস আল্লাহ রাসূল বলেছেন, ইসনানে ফিন্নাস হুমা বিহিম কুফর, আমার মানুষের মধ্যে দুইটা কাজ আছে, কুফুরি কাজ, আর তারও ফিন্নাস নিজের বংশের মধ্যে কি করা, ত্রুটি বর্ণনা করা, অন্যিয়া হাতু আলাল মাইয়িত, আর মৃত্যুর ব্যক্তির উপরে কাঁদা। যাই হোক, মোট কথা মনে রাখতে হবে, চিল্লিয়ে কাঁদা চলবে না। আর একটা কথা মনে রাখতে হবে, ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিকায় আহলিহি আলাইহি, মৃত্যু ব্যক্তির উপরে যদি তার আত্মীয় স্বজনরা কাঁদে তাহলে তার কবরে আজাব হয়। আপনি কি চান যে আজাব হোক? এই জন্য চিল্লা চিল্লিয়ে বিলাপ করে কাঁদা যাবে, তবে কাঁদা যেটা নর্মাল চোখ দিয়ে পানি বাইর হওয়া, ব্যথাত হওয়া, সেটা যাই আছে, কিন্তু চিল্লিয়ে বিলাপ করে কাঁদা যাবে না। আমার বাবা মারা গেছে, এখন কি করব, আমার পোলা মারা গেছে, ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিল, পাস করলে অমুক হতো, ইঞ্জিনিয়ার হতো, তমুক হতো, এই সেই চিল্লা চিল্লি করে কিনা, এইভাবে বিলাপ করা যাবে না। এই জন্য মনে রাখতে হবে যে মৃত ব্যক্তি যদি তার আত্মীয় স্বজনকে ওসিয়ত না করে যায় যে খবরদার আমি মারা গেলে চিল্লিয়ে কাঁদবে না, বিলাপ করবে না, অথবা শিক্ষা দিয়ে না যায় যে এই সমস্ত কাজ হারাম, তাহলে তার কবরে আজাব হবে তাদের কাঁদার কারণে। কিন্তু যদি তাদের শিক্ষা দিয়ে যায়, নিষেধ করে যায়, তারপরেও করে, তাহলে কবরে আজাব হবে না। এই জন্য আপনার উচিত আপনার ছেলে মেয়েকে, আত্মীয় স্বজনকে এই নসিহতগুলি করা। ওই যার আগে আপনাদের বলছিলাম যে ওসিয়তনামা, ওইটা ওসিয়তনামা লিখতে হবে কি, যে খবরদার কোনো ইসলাম বিরোধী, সুন্নত বিরোধী কোনো পরিপন্থী কাজ করবে না। এরপরে এরপরে যেটা হারাম সেটা হলো কি, গাল চাপড়ানো। মহিলারা কিন্তু গাল চাপড়ায়, আর কি অসাক্ষর জৈব কাপড় ছিঁড়া, কাপড় ছিঁড়াছিঁড়ি করে আর কাপড়ে থাপ্পড় মারা এ করে, এগুলি নিষেধ। আল্লাহ রাসূল বলছেন, লাইসা মিন্না মান লাকামাল খুদুদ, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে কি করে গাল চাপড়ায়, অসাক্ষর জৈব, এবং যারা কি করে কাপড় ছিঁড়াছিঁড়ি করে, পকেট ছিঁড়াছিঁড়ি করে, ওয়াদা আবে দাওয়াত দাওয়াল জাহেলিয়া, আর যারা জাহেলিয়াতের দাবি করে, জাহেলিয়াতের কোন স্লোগান দেয় যারা, বুখারী মুসলিম হাদিসটা বুখারী মুসলিম বর্ণনা করেছেন। এরপরে যেটা কাজ সেটা হলো কি, মাথা চুলাই দেওয়া, নাড়িয়া করে দেওয়া, হিন্দুরা করে কিন্তু, জানেন কিনা, এটা হাদিসে নিষেধ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। ওয়াজা আবু মুসা ওয়াজান ফাগুশি আলাই, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুব ব্যথা হওয়ার কারণে বেহুশ হয়ে গেলেন, ওয়ারা আসুফি হিজরি ইমরাত মিন আহলি, তার স্ত্রীর ওই কোদের মধ্যে মানে গলার কি বলে উরুর মধ্যে বা কোলে তার মাথা ছিল, ফাসাহাত ইমরাত মিন আহলি, তার পরিবারের একজন মহিলা চিল্লিয়ে উঠল, বাপরে মারে কয় না, খালি মারা যাচ্ছে এ ধরনের কিছু করে সব চিল্লা শুরু করে, করে কিনা, ফালাম ইয়াস্তাতি আন ইয়ারুদ্দা আলাইহা শাইয়্যা ফালাম মা ফাত, তো ওই মহিলা যে কাঁদতেছিল, তো আবু মুসা আশারি তার কিছু বলবে এই ক্ষমতা তার ছিল না, ফালাম মা ফাত, যখন সে হুশ ফিরে আসলো, ক্বালা আনা বারিউ মিম্মান বারিয়া মিনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল যার থেকে মুক্ত আমি তার থেকে মুক্ত, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারিউ মিনাস সালিকা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সালিকা, যে চিল্লিয়ে কাঁদে মৃত্যুর সময়, সেই ব্যক্তি, সেই মহিলা বা সেই ব্যক্তি থেকে আল্লাহ রাসূল সম্পূর্ণ তার সঙ্গে সম্পর্ক ছিন্ন, ওয়াল হালিকা, যারা মাথা চুলায় তাদের থেকে তিনি মুক্ত, ওয়াশাক্কা, আশাক্কা হলো যারা ওই যে ছিঁড়াছিঁড়ি করে। এই জন্য মনে রাখতে হবে এগুলি কাজ নিষেধ, হাদিসটি বুখারী মুসলিম নাসাই বাইহাকি বর্ণনা আছে। আর একটা হলো কি, চুল এলোমেলো রেখে দেওয়া, সিথা নাই, চুল পাইয়ে নাই, কি বলে ওটাকে, তেল নাই, এখন পাগলির মতো, এটাও নিষেধ। আল্লাহ রাসূল বলছেন, কানা ফিমা আকাদা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা বলতেছেন যে আল্লাহ রাসূল যে বায়াত নেওয়ার সময় আমাদের যে সমস্ত বিষয়ের উপরে বায়াত গ্রহণ করতেন তার মধ্যে ছিল কি, আকাদা আলাইনা আল্লাহ না আসিয়া হুফি, আল্লাহ রাসূলের জন্য আমরা নাফরমানি না করি, ওয়াল্লা নাখমাসা ওয়াজহান, আমরা যেন চেহারাকে না কি করে ছিড়ি, ওয়ালা নাদু ওয়াইলা, এই জন্য না বলি ইয়া ওয়াইলা, আমার বিপদ রে, মরলাম রে, গেলাম রে, এমন যেন করে না চিল্লাই, ওয়ালা নাসুক্কা জাইবা, আমরা যেন কাপড় ছিঁড়াছিঁড়ি না করি, ওয়াল্লা নানসুরা সারা, এবং মাথার চুল যেন আমরা এলোমেলো না রাখি। হাদিস আবু দাউদ সহিহ সনদে বর্ণনা করেছে। আর একটা কাজ আমাদের দেশে প্রচলিত আছে, অনেক কি করে, মারা গেছে বাবা বা মা বা কেউ, দাঁড়িয়ে আর দাড়ি চুলাই না, এমনি দাড়ি দৈনিক শেভ করে, কিন্তু এবার মারা গেছে, দুঃখ বোঝাবের জন্য বা ব্যথাতুর হওয়ার জন্য বা শোকাতুর শোকাতুর হওয়ার জন্য এবার দাড়ি কাটা বন্ধ করে, তারপরে এক সপ্তাহ পরে বা দুই তিন দিন পরে কাটে, এটাও নিষেধ, এটাও নিষেধ। কারণ এই ধরনের কাজ নিঃসন্দেহে বিদআত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রাখতেন সর্বসময়, আপনি রাখেন না, কারেন প্রতিদিনই হিসাব করেন, এবার আপনি দুঃখ করার জন্য এই ধরনের কুল্লু বিদআ, এটা একটা বিদআত, এই ধরনের কোনো হাদিস কোরআনের প্রমাণ নেই, এটাকে ত্যাগ করতে হবে। এরপরে যেটা নিষেধ সেটা হলো কি, ওই মাইকিং করে খবর দেওয়া। আর মাইকিং যখন চলে মসজিদে মসজিদে মাইকিং, সব ইমামরা মাইকিং করতেছে, কি বলে শিল্পপতি, হ্যাঁ চৌধুরীর বেটা চৌধুরী, হ্যাঁ তারপরে কি বলে সমাজসেবক, হ্যাঁ বড় ব্যবসায়ী, অমুক তমুক, কি বলে প্রধান বা কি বলে ওটাকে ইমাম, কি বলে মেম্বার বা চেয়ারম্যান বা অমুক তমুক, সব বলে কি প্রচার করে। এইভাবে মাইকিং করে প্রচার করা বা মসজিদের মিনারে মিনারে গিয়ে বলা অমুক মারা গেছে, অমুকটার সময় কি হবে, জানাজার নামাজ হলো আপনারা আসবেন, এই ধরনের এগুলি জায়েজ না, এটাও ওইটার মধ্যে অন্তর্ভুক্ত, ওই চিল্লা চিল্লি করে কাঁদার অন্তর্ভুক্ত। হ্যাঁ, তবে কিভাবে আপনি খবর দিবেন এটা ইনশাআল্লাহ সামনে সপ্তাহে আলোচনা হবে। আজকের মতো এখানে শেষ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত হাদিসের আলোকে আমরা এই যে সমস্ত কাজ জায়েজ রয়েছে তাহলে শেষ করতে পারি। আমরা খবর যেটা দিতে হবে, যে নর্মাল খবর, মৌখিকভাবে খবর দিতে পারেন, টেলিফোনে খবর দিতে পারেন, এবং যাদের কাছে খবর যাবে তারা সেখানে যেন কোনো মাইকিং করে বা মিনারে মিনারে মসজিদের মাইক দিয়ে বলার নিয়ম না। তবে মনে রাখতে হবে যে মৃত্যুর খবর দিতে হবে আরেকজনকে, এটা নিয়ম, কারণ তার জানাজার নামাজে যত লোক বেশি হাজির হবে তত ভালো, সে আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। কিন্তু বিশেষ করে যদি এমন ব্যক্তি যার কেউ গোসল কাফনের কেউ নাই, তাহলে তো খবর দিতেই হবে। বাদশাহ নাজ্জাশি ইথিওপিয়া ওই আপনার হাবাসার বাদশাহ মারা গেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন, তিনি সাহাবীদেরকে খবর দিলেন এবং তাদের নিয়ে তার জন্য তিনি গায়বানা জানাজা নামাজ পড়লেন। এই জন্য খবর দিতে হবে, কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে এই যে যাতে করে এটা ওই মাইকিং করে আর চিল্লা চিল্লি করে খবর না হয়। এই জন্য খবর দেওয়া এটা সুন্নত, খবর দিতে হবে, একজন আরেকজনকে হয়তো বাইসাইকেল দিয়ে বা টেলিফোনের মাধ্যমে বা একে অপরের খবর যেটুকু পৌঁছত, কিন্তু মাইকিং করে তিন দিন এখন সাল্লাদার মধ্যে থাকবে, এবার মাইকিং চলতেছে, হ্যাঁ পেপারিং হলো অমুক মারা গেছে আসো সবাই, কি করতে হবে, ছেলে আছে কোথায় লন্ডনে, তিন দিন পরে আসবে, তারপরে জানাজা নেওয়া যাবে না, এমন কিছু নিয়ম না। জানাজা নামাজ পড়া এটা ফরজে কিফায়া, কিছু লোক করলেই যথেষ্ট, এজন্য আপনাকে ধরে রাখা, তাড়াতাড়ি এটাকে তার জায়গায় পৌঁছাতে হবে, এটাই হলো নিয়ম। এবং যখন আপনি খবর দিবেন, খবর দেওয়ার সময় আর একটা সুন্নত হলো তার কাছে দোয়া তলব করা, অমুক মারা গেছে ভাই তার জন্য দোয়া করেন, এবং দোয়া করা এটাও নিয়ম রয়েছে, হাদিসে প্রমাণিত আছে এভাবে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন, আল্লাহ রাসূল তাদের খবর দিয়েছিলেন এবং বলেছিলেন কি, বলেছিলেন ফাস্তাগফিরুলা, তোমরা তার জন্য দোয়া করো। সাহাবায়ে কেরাম কি করলেন, ফাস্তাগফিরুলা, সাহাবায়ে কেরাম তার জন্য দোয়া করলেন। হযরত যায়েদ ইবনে হারিসা, হযরত জাফর ইবনে আবি তালিব, জাফর ইবনে আব্দুল্লাহ ইবনে রাওহা আনসারি, এই সমস্ত সাহাবীরা যুদ্ধে ইন্তেকাল করেছিলেন, শহীদ হয়েছিলেন, তার জন্য আল্লাহ রাসূল তাদের মৃত্যুর সংবাদ দিয়ে কি করেছিলেন, দোয়া করতে বলেছেন। এই জন্য সংবাদের সময় দোয়া চাওয়া এটাও জায়েজ রয়েছে। আজকের মতো এখানেই থাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনলাম সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কারো প্রশ্ন থাকলে করতে পারেন। জি না, শুধুমাত্র তিন বিঘা তার জায়গা জমি কিছু নেই, আর কিছুই নেই না, আর অন্য সম্পদ নাই, তার সমস্ত মৃত্যু ব্যক্তির সমস্ত সম্পদকে যোগ করে তিন ভাগের এক ভাগ দান করতে পারবে। এখন যদি এই হয় যে দুই বিঘা জমি আর তার তিন বিঘা জমি দুই বিঘা দান করেছে আর বাকি সম্পদের তুলনা করে হিসাব করে দেখা গেলে দুই বিঘা তিন ভাগের এক ভাগ, তাহলে জায়েজ আছে। কিন্তু যদি কম হয় তাহলে এটাকে ফেরত নেওয়াও জায়েজ আছে। তবে করবে কে, ইসলামের রাষ্ট্রের প্রধান থাকতে হবে, নিয়ম কানুন থাকতে হবে, কে করবে? এখন ইমাম যিনি আছেন তার যদি ক্ষমতা থাকে বুঝাতে পারে, জায়েজ আছে, অসুবিধা নেই। আল্লাহ রাসূল ছয়টা গোলাম দান করেছিলেন সাহাবী, ঠিক কিনা, চারটা ঘুরাই দিলেন ফিরাই দিলেন আর দুইটা রাখলেন, তাহলে এটা অন্যায়। মনে রাখতে হবে হিসাব করে যদি এই দুই বিঘা জমি তার ওয়ান থার্ড এর বেশি হয় তাহলে নিঃসন্দেহে জুলুম করেছে এবং বেশিটা ফেরত নাও জায়েজ আছে। তবে জানি না মসজিদের কমিটি ফেরত দেবেন কিনা, মারা গেছেন উনি, তাহলে আপনি হিসাব করে দেখেন এবং তাকে চিঠি লেখেন, তোমার সম্পদের সব কিছুর যদি এটা ওয়ান থার্ড এর বেশি হয় তাহলে এটা জায়েজ না, কারণ এটা যেহেতু এখনো ঘোষিত হয় নাই আবার সেটাকে আপনি চেঞ্জ করতে পারেন, অসুবিধা নেই। আপনি গেলে এই করতে পারবেন, আপনি জীবদ্দশাতে অক্ষ করা, অক্ষ যেটা অক্ষ দুই প্রকার, একটা একটা হলো ইওয়াজ, একটা হেবা, একটা হলো ইওয়াজ। যদি কোনো জিনিসের পরিবর্তে করেন তাহলে ওখানে ফেরত দেওয়া যায় না, কিন্তু যদি শুধু অক্ষ করেন অক্ষ ফেরত নেওয়া যায়, আমাদের দেশের নিয়ম আছে। মেয়ে অর্ধেক, এক মেয়ে যদি হয় সমস্ত সম্পদের অর্ধেকের মালিক, বাকি ওই মহিলার যদি বাবা থাকে, মা থাকে, ভাই থাকে, আত্মীয়স্বজন আছে না, তারা হকদার আছে, শুধু মেয়ে অর্ধেক পাবে, বাকিটা অন্যরা যদি কেউ থাকে তারা পাবে। তারপরে যেটা থাকবে, কেউ যদি আসাবা থাকে, আসাবা মানে যদি ভাই থাকে মনে করেন, তার স্বামী নাই, তার স্বামী, স্বামীর ছেলে, কিন্তু স্বামী আগেই মারা গেছেন, আচ্ছা তাহলে তার হক নাই। তার যদি ভাই থাকে তাহলে ভাইয়েরা পেয়ে যাবে, ভাইয়েরা পেয়ে যাবে বাকিটা। যাই হোক, সেটা যারা এটাকে আপনাকে জানতে হলে তার তাহলে বন্টনে যেতে হবে, মিরাস বন্টনে, কে আছে, তার মেয়ে একজন, তার ভাই কে আগে, তার মানে আসল ফরাজ সব হিসাব করে ওটা ফরাজ বাইর করতে হবে যে কতটুকু অংশ তার কোথায় কে পাবে। এই জন্যে এইগুলি সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আল্লাহ রাসূল বলছেন যে তোমরা একটা হাদিস আমাদের ছুটে গেছে, তোমরা দুইটা রাত্রি অতিবাহিত করবে না তোমাদের ওসিয়তনামা না লেখে। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী বলছেন যে আমি সেই কথা শোনার পরে সেই দিনেই আমার আমার ওসিয়তনামা লিখতাম, এবং সাহাবা ইকরাম শোয়ার আগে যে কোনো ওসিয়তনামা লিখে তারপরে শুতেন, জানি না সকালবেলা আমার ঘুম ভাঙবে না, এই ঘুমে আমি শেষ বাড়ির মতো চলে যাব। এই জন্য ওসিয়তনামা দেরি করা উচিত না, ওসিয়তনামা হিসাব নিকাশ করে, বিশেষ করে যদি অসুখ বিসুখ হয় বা বয়স বেশি হয়ে যায়, স্বাভাবিক ভাবে যেটা আমরা জানি যে এই মুহূর্তে যাওয়ার সময় হয়ে গেছে, ঠিক কিনা, তাছাড়া অসুস্থ অবস্থাতেও অসিয়ত যদি আপনার করার ইচ্ছা থাকে তাহলে করে, কারণ আপনি জানেন না কখন আপনার ইন্তেকাল হবে। এই জন্য যে মহিলার কথা আপনি বলছেন, তার সমস্ত সম্পদ হিসাব করে এবং তার আত্মীয় স্বজন যারা আছে তাদের হিসাব করে, এবং বিশেষ করে মনে রাখতে হবে ওই মহিলা যদি তার আত্মীয় স্বজন গরিব থাকে তো মসজিদের চাইতে তার আত্মীয় স্বজন কি হকদার বেশি না? আপনার মসজিদে যেরকম নেকি আপনার পৌঁছবে সাদকা জারিয়া, তো একজন কোনো গরিব যদি আত্মীয়কে দিয়ে যায় তো ডবল নেকি হবে। মনে রাখবেন সবসময় গরিব কোনো আত্মীয়কে দান করলে ডবল নেকি। আমরা তো গরিব, আমাদের মানে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকে না, এই জন্য এদেরকে দানও করি না। সম্পর্ক ভালো রাখা উচিত, আত্মীয় স্বজনকে দান করলে ডবল নেকি পাওয়া যাবে। একটা হলো যে আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখলেন, আর একটা হলো আপনি দান করলেন, এই ডবল নেকি হবে। এই জন্য আমরা খেয়াল রাখবো যেই কোনো সময় আল্লাহ রাসূলের কাছে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কার উপরে খরচ করব, বলে তুমি যার দায়িত্ব পালন করো তাদের উপরে, তারপরে বলে তোমার যারা বেশি নিকটতম তাদের উপরে। এই জন্য আত্মীয় স্বজনের কথা আমাদের খেয়াল রাখতে হবে, বিশেষ করে অনেক সময় আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকে না, দূরের মানুষের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, এটা একটা কারণ যে আমরা তাদেরকে তাদের হক দিই না। আল্লাহ বলছেন তোমরা মৃত্যুতে যখন তোমাদের মৃত্যু আসবে তখন তোমাদের আত্মীয় স্বজনকে ওসিয়ত তাদের করে যাও। এই জন্য আপনার আমার মনে হয় দায়িত্ব হবে যে চিঠির মাধ্যমে এটা খবর নেওয়া একটু, কারণ যদি অন্যায় থাকে এবং অন্যায়ের সাক্ষী আপনি থাকেন তাহলে এটা আপনি গুনাহগার হবেন। হ্যাঁ, এই জন্য আপনি তাকে চিঠি লেখেন এবং জানতে চান যে তার কি কি আছে এবং কি আত্মীয় স্বজন আছে। সতীনের ছেলে মেয়ে যদি তার স্বামীর যে অংশটা, যে স্বামী আগে মারা গেছে তার পাওয়ার হাত খবর নেই, তার স্বামী থাকা অবস্থায় মারা গেলে তার স্বামী পেলে ওইটা আবার তার সতীনের ছেলে মেয়েরা পেত, বুঝতে পারছেন? তো যাই হোক, বাবার অংশ হিসেবে তারা পেত, যেহেতু বাবা এখন মারা গেছে তাহলে তার বুদ্ধি নেই তাদের নেওয়ার। এই জন্য আপনি বিষয়টা খবর নেবেন। জি, আর কারোর প্রশ্ন আছে? হ্যাঁ, তাহলে আজকের মতো এখানেই শেষ হোক, আল্লাহ করে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আমরা বাকি আলোচনা ধারাবাহিক করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।